This track was downloaded from FusionBD.com.
Ei, buddy! Ei, buddy, é com tudo, Yama!
এবার কুয়াশা শুনবে রোমাঞ্চকর আজ রাত 11টার খবরের পর শুধুই এবিসি রেডিও। স্বাগত সবাইকে কুয়াশার রাতে, আর সাথে আছে বিষয় বিনা শুনছেন এবিসি রেডিও 89.2। আর শুরুতে আজকে কুয়াশার প্রথম ঘন্টায় প্রতিবারের মতন আমাদের রয়েছে একটি গল্প, অর্থাৎ ক্লাসিক কোন গল্প। আজকের গল্প যার তার গল্প আমরা আগেও শুনেছি, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প, পরে শোনাবে সেতু। গল্পটির নাম হচ্ছে বহুরূপী। খুবই চমৎকার গল্প। প্রথম পর্ব এখন শুনবো, পরের পর্ব ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে গল্পটার বাকি কাহিনী শুনবো। আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। আজকে প্রথম আওয়ারে শুধু এই গল্পই নয়, আর আরো একটি গল্প রয়েছে, কিন্তু সেটা পরে বলবো। আগে আমরা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বহুরূপী গল্পটি শুনি, যা পড়ে শোনাবে সেটার সঙ্গে তো আমি আছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা আরো একবার জানাই, যে কোনো মোবাইল থেকে 2221। আর যে শর্মিনের ফ্যান পেজ এবং এবিসি রেডিও ফ্যান পেজও আপনি লিখতে পারেন, সঙ্গেই থাকবেন।
এটা বর্তার গল্প হলে কখনোই বিশ্বাস করতাম না, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ব্যাপারটা আমার চোখের সামনেই ঘটেছে। সুতরাং হেসে উড়িয়ে দেবার আর কোনো পথই নেই। যদিও বর্দা মূলত এই ঘটনার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল, এত বড় ভোজবাজি তার মতো মিথ্যাবাদীর পক্ষেও সম্ভব না। গত শীতকালে হঠাৎ বর্দার মাথায় বিষয় সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনার উদয় হল। শহর থেকে মাইল 15 দূরে গ্রাম্য ভাষায় যাকে দেহাত বলে, সেই অজুপাড়া গায়ে বর্দার কিছু ধানি জমি ও কয়েক ঘর কায়েমি প্রজা ছিল। এতকাল ফৌজদার সিং নামক জনৈক শিশুদীয় বংশীয় রাজপুত এইসব বিষয় সম্পত্তি দেখাশোনা করত, কিন্তু হঠাৎ বর্দা এই রাজপুতের সততা সম্পর্কে সন্দিহান হয়ে পড়ল এবং স্বয়ং তিনি নিজেই ধান কাটবার জন্য চলে গেলেন। 10 দিনের মধ্যে তার আর কোনো খবরই আমরা পেলাম না। প্রত্যেক সন্ধ্যার পর ক্লাবে বসে অনর্গল মিথ্যা কথা না বললে যার শরীর খারাপ হয়, সঙ্গেহীন পাড়াগে তার এই দীর্ঘ প্রবাস কি করে কাটছে, এই প্রশ্ন আমাদের উদ্বিগ্ন করে তুলছে। সেখানে বর্দা কাকে আষাঢ়ে গল্প শোনাচ্ছে? আমরা ভাবছিলাম 2 দিন যেতে না যেতেই সে ফিরে আসবে, কিন্তু এ কি, 10 দিন কেটে গেল তার কোনো খবরই নেই। তার বাড়িতে অনুসন্ধান করে জানা গেল বর্দা নিজের কাছারি বাড়িতে পরম সুখে দিন কাটাচ্ছে। বাড়ি ফিরবার খুব তাড়াতাড়ি তার কোনো ইচ্ছাই নাই। ধান কাটানো যে কেমন আনন্দের কাজ তা উচ্ছ্বসিত ভাষায় বর্ণনা করে সে লম্বা চিঠি লিখেছে। শুনে আমরা স্তম্ভিত হয়ে গেলাম। অমূল্য বলল,
আরে ধান টান সব মিছে কথা বলছিস, যা হয়েছে তা আমি বুঝতে পেরেছি। বর্দার বউ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বঙ্গমহিলা হলেও ধৈর্যের তো একটা সীমা থাকে নাকি?
তা সে কারণ যাই হোক, বর্দার অভাবে ক্লাবের সন্ধ্যা অধিবেশনগুলো নিঝুম ও নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। বর্দা যতই মিথ্যা কথা বলুক সে একজন সত্যিকার মজলিশী লোক, তা ক্রমশই আমরা বুঝতে পারছি। এমনকি অমূল্যকে দেখেও মনে হতে লাগলো তর্ক করবার একজন প্রতিপক্ষের অভাবে সে ভিতরে ভিতরে বিশেষ মুষড়ে পড়েছে। অবশেষে 14 দিনের দিন চিঠি আসলো। তার বাড়ির চাকর রঘুয়া চিঠিখানা ক্লাবে দিয়ে গেল। ক্লাবের সভ্যগণকে সম্বোধন করে বর্দা চিঠি দিয়েছে। চিঠি পাঠ করার পর তার দীর্ঘ অজ্ঞাতবাসের কারণ আর গোপন রইল না। বর্দা লিখিয়াছেন,
বন্ধুগণ, তোমরা প্রেজুমিতে বিশ্বাস করো না, আমি কাল্পনিক ভূতের গল্প বানিয়ে বলি এমন ইঙ্গিত মাঝে মাঝে তোমরা দিয়ে থাকো। তোমাদের মতো অন্ধ নাস্তিকের বিশ্বাস জমাতে হলে প্রত্যক্ষ প্রমাণ চাই, বুঝতে পারছো? তাই জিজ্ঞেস করছি, নিজের চোখে দেখতে চাও ভূত?
নিজের কানে শুনতে চাও ভূতের কথা? ভূতের সাথে কলকম্পন করতে চাও? আমি এখানে আসবার পর আমার কাছের বাড়িতে একটি অশরীরী আত্মার সাথে আমার পরিচয় হয়। অত্যন্ত মিশুক লোক, প্রত্যেক দিন অনেক রাত্রি পর্যন্ত আমাদের গল্প গুজব আলাপ আলোচনা এগুলো হয়। তিনি তোমাদের সাথে আলাপ করতে রাজি হয়েছেন, যদি তোমাদের আপত্তি না থাকে সবাই মিলে চলে এসো। একরাত থাকলেই তোমাদের চোখ কানের সব ভুল দূর হয়ে যাবে। কবে আসবে জানিও। এখানে আসতে হলে তারাপুর পর্যন্ত বাসে আসতে হয়, সেখান থেকে আমার আস্তানা বাইরে আড়াই মাইল। রাস্তাঘাট নাই বটে, কিন্তু এসময় কোনো কষ্ট হবে না। তারাপুর থানায় খোঁজ নিলে সেখানকার চৌকিদার তোমাদের পথ দেখিয়ে দেবে। ইতি তোমাদের বর্দা।
চিঠি পড়ে অমূল্য বলল,
এই 14 দিন জিয়ে নিয়েছে, একটা বড় রকমের বুঝুকি দেখাবে, বুঝেছিস?
আমি বললাম, কিন্তু ভূতের সঙ্গে করকম্পনটা হবে কি করে? পিসি বলল,
সেটা যথাস্থানে পৌঁছে পরীক্ষা করে দেখব। তাহলে কবে যাও স্থির করছ?
গবেষণার পর ঠিক হলো আগামী মঙ্গলবার আমি, অমূল্য, পিথি এবং চুনি এই চারজন সকালে কোনো খবর না দিয়েই বড়দার আড্ডায় গিয়ে হানা দেব। বড়দিনের ছুটি এসে পড়েছে। প্রেতাত্মার সাথে করকম্পনের মহা সৌভাগ্য যদি নাও ঘটে, তবে একটা আউটিং তো হবেই, ওদিকটাতে শিকারও ভালো পাওয়া যায়। নির্দিষ্ট দিনে আমরা চারজন বিকালে আন্দাজ 3টার সময় বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। ধান ক্ষেতের আলির উপর দিয়ে যাদের চলার অভ্যাস নাই, তাদের পক্ষে এই পথে হাঁটা একেবারেই ঠিক নয়। মাঝে মাঝে পথের পাশের বেঞ্চে বিশ্রাম করবার সুযোগ ঘটে, কিন্তু সে যাই হোক, আড়াই মাইল পথ যে এত দীর্ঘ হতে পারে তা আগে কখনো বুঝতে পারিনি। অমূল্য বলল,
মাইলগুলো সম্ভবত ভৌতিক মাইল, তাই তাদের আদি অন্ত খুঁজেই পাচ্ছি না, বুঝেছিস?
এই অতি প্রাকৃত আড়াই মাইল শেষে যখন বর্দার আস্থানে পৌঁছালাম, তখন দিনের আলো আর নেই, চারিদিকে কোথাও মানুষের বসতি নাই। আবছায়া ধান ক্ষেতের মাঝখানে বিঘাখানেক পতিত জমি, তারই এক পাশে একটা জীর্ণ উইকের ঘর, চারপাশে একটু বারান্দা, মাথার উপর খড়ের ছাউনি। পতিত জমির উপর জায়গায় জায়গায় খড়ের স্তূপ রাখা। প্রথমে লোকজন কাউকেই দেখতে পেলাম না, ঠিক জায়গায় পৌঁছেছে কিনা সন্দেহ হতে লাগলো। একটু দূরেই একটা শেকলে বাঁধা কুকুর কুঞ্জলি পাকিয়ে শুয়েছিল। কাছে গিয়ে দেখলাম বর্দার কুকুর খোকোস। খোকোসের সাথে আমাদের বেশ ভাব ছিল, কিন্তু সে বিশেষ উৎসাহ দেখালো না। নিদ্রালু ভাবে একবার তাকিয়ে আবার থাবার মধ্যে মুখ গুজে ঘুমাতে লাগলো। কিন্তু বর্দা কোথায়? ঘরের মধ্যে আলো জ্বলছে না। এদিক ওদিক তাকিয়ে দেখি খড়ের একটি গাদার তলা হতে হামাগুড়ি দিয়ে একটি প্রাণী বের হয়ে আসছে। মূর্তিটি ক্রমে খাড়া হয়ে আমাদের সামনে এসে ফৌজি সেলাম করে দাঁড়ালো। প্রথমে ভেবেছিলাম এটা বুঝি বর্দার শিশদীয় বংশীয় রাজপুত, কিন্তু দেখলাম ব্যাপারটা তা নয়, নেপাল থেকে অবতীর্ণ চন্দ্রবংশীয় একজন ক্ষত্রিয়। সম্ভবত বর্দার দেউরি পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করেছেন। খাকি পোশাক পরনে, পায়ে বুট জুতা, কোমরে কুকরি, রীতিমতো যোদ্ধা বেশ। তাকে বর্দার বিষয়ে জিজ্ঞেস করায় তিনি চন্দ্রবংশীয় ভাষায় যা বললেন তার বিন্দু বিসর্গ আমরা বুঝতে পারলাম না। শীতে এতখানি পথ হেঁটে শরীর অবসন্ন হয়ে পড়ল। আমরা আর বাক্য ব্যয় না করে ঘরের দিকে এগোলাম। চন্দ্রবংশীয় ক্ষত্রিয় নির্বিকার মুখে আবার ঘরের গাদার মধ্যে প্রবেশ করল। আমরা যেখানে ছিলাম সেখান থেকে ঘরটি মনে হয় 30 কদম দূরে। বারান্দা শুদ্ধ, ঘরের ভিড় মাটি থেকে হাত দুই উঁচুতে। বারান্দায় উঠেই সামনেই প্রবেশ দ্বার। আমি সর্বপ্রথমে উপরে উঠে দ্বারের দিকে পা বাড়িয়ে চমকে উঠলাম। অন্ধকার দরজার মুখে কে দাঁড়িয়ে আছে? একটু পরেই বর্দা সশব্দে হেসে উঠল।
এসো, খবর না দিয়ে চলে এলে যে আমাকে বিশ্বাস করতে পারলে না, তাই তো?
আমরা ঘরে ঢুকলাম। বর্তা একটা তেলের ল্যাম্প জ্বালিয়ে টেবিলের উপর রাখল। অমূল্য ঈশ্বর বিরক্তি স্বরে বলল,
ঘরে তো ছিলে, সাল ছিল না কেন? হ্যাঁ, দেওয়া হয়েছে বুঝি।
উত্তরে বর্তা কেবল হাসল, বলল,
বস সবাই, শীতে নিশ্চয়ই কেলিয়ে গেছ, চা তৈরি আছে দিচ্ছি।
বলে প্রকাণ্ড একটা থার্মোফ্লাস্ক হতে ধুমায়িত চা ঢেলে সকলকে দিতে লাগলো।
চা খেতে খেতে বর্দার ঘরের চারদিকে দেখে নিলাম। ঘরের কোথাও এতটুকু প্লাস্টার নেই, নোনা ধরা লাল ইটগুলো সারি সারি দাঁত বের করে আছে, মেঝে মাটির গোবর দিয়ে লেপা, এক কোণে একটা ক্ষুদ্র চারপাইয়ের উপর বর্দার লেপ বিছানায় স্তূপীকৃত আছে, আর এক কোণে একটা বড় কাঠের সিন্দুক, তার উপর চায়ের সরঞ্জাম স্টোভ ইত্যাদি রাখা, ঘরের মাঝখানে একটা কেরোসিন কাঠের টেবিল এবং সেটাকে ঘিরে কয়েকটি কঞ্চির মোড়ার উপর বসে অনুজ্জ্বল ল্যাম্পের আলোয় আমরা কয়েকজন চা খাচ্ছি। খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বরদা সেটা বন্ধ করে দিয়ে আমাদের মধ্যে এসে বসল, তৃপ্ত ভাবে দুই হাত ঘষতে ঘষতে বলল,
আমার ঘরটি কেমন দেখছ? ঘর ছিল না, কেবল চারটি পুরনো দেয়াল লাগিয়েছিল, আমি এসে খাবারের চাল তুলে বাসের উপযোগী করে নিয়েছি, বেশ হয়নি?
খাসা হয়েছে।
দেয়াবাসের প্রায় চিরকাল বাইরের ঘরের ছাপ্পর তৈরি করে তার মধ্যে থাকে, এবারও তাই আছে, কিন্তু আমি ভয় পারলুম না। ফেরপলের তলায় এক রাত্রি শুয়েছিল, দাপড়ে কি শীত, ঘরের মধ্যে একরকম ভালোই আছে। আচ্ছা, ঘরটা তোমাদের বেশ ইয়ে বোধ হচ্ছে না?
আমরা সকলে ঘাড় নেড়ে সায় দিলাম। ইয়ে বলে বর্দা ঠিক কি বুঝাতে চাইল জানি না, কিন্তু এই ঘরে ঢোকার পরপরই আমার মনের উপর কেমন একটা ছায়া পড়তে আরম্ভ করেছিল। মনে সে পরিহাস তরল ভাব আর ছিল না। কোথায় এ ঘরের কি গলদ আছে বুঝতে পারছিলাম না, অথচ অপরিচিত অন্ধকার পথে চলবার সময় চক্ষুকর্ণের তীক্ষ্ণতা অজ্ঞাত সারেই বেড়ে যায়। তেমনই একটা দুর্লক্ষ অবাস্তবতার সংশয় আমার ইন্দ্রিয়গুলোকে অত্যন্ত সতর্ক করে তুলছে। চায়ের পেয়ালা নামিয়ে রেখে অমূল্য বলল,
সবই বয়েছি, কিন্তু আমার ভূত কই?
বর্দার হাসি মুখ আস্তে আস্তে গম্ভীর হয়ে গেল। সে যেন কয়েক মুহূর্ত খুবই মনোযোগ দিয়ে কিছু একটা শুনল, তারপর অমূল্যর দিকে ফিরে একটু রাগিস্বরে বলল,
ভয় নেই, তার পরিচয় পাবে, মিশে তোমাদের এতদূর ডেকে আনিনি।
চুনি জিজ্ঞেস করলো,
কতক্ষণে তার দর্শন পাওয়া যাবে? তার আসার সময় কি কিছু ঠিক আছে?
বর্দা বলল,
কিছু না, শুধু তাই নয়, কোন রূপে তিনি আসবেন তাও ঠিক নেই।
আমরা মোড়া টেনে আরো ঘনিষ্ঠ হয়ে বসলাম। চুনি হাসার চেষ্টা করে বলল,
সেটা কিরকম?
বর্দা বলল,
তিনি মানুষের রূপ ধারণ করে আসেন বটে, কিন্তু চেহারা সবসময় একরকম হয় না।
তার মানে কি? তার মানে বর্ধচন একটু ইতস্তত করলেন,
অশরীরী আত্মাকে স্থূল দেহ ধারণ করতে হলে কিছু জান্তব মাল মশলার দরকার হয়, তার নাম বিজ্ঞানের ভাষায় এক্টোপ্লাজম। এই এক্টোপ্লাজম প্রয়োজন মতো না পেলে চেহারা একটু অন্যরকম হয়ে যায়।
অমূল্য বলল,
বলছি তোমার সেই পুরো থিওরি, তাই না? কিন্তু তোমার ইনি এক্টোপ্লাজম পান কোথা থেকে বলো তো?
বর্দা একটু চুপ করে থেকে শেষে ধীরে ধীরে বললেন,
বোধ হয় খোকসের গা থেকে। তিনি যতক্ষণ থাকেন কুকুরটা নির্জীব হয়ে পড়ে থাকে, নড়ে চড়ে না, ডাকেও না, তবে শুধু যে এক্টোপ্লাজমের তারতম্যে যেহারা তারতম্য হয় তা নয়, অন্য কারণও আছে।
অন্য কারণটা কি?
ইচ্ছা, প্রেজনী ইচ্ছা করলেই চেহারা বদল করতে পারে, কারণ তাদের দেহের উপাদান মানুষের দেহের উপাদানের মতো কঠিন বস্তু নয়।
এই সময় বর্দাকে একটু বিশেষভাবে লক্ষ্য করলাম, এই কয়দিনে তার কি একটা পরিবর্তন ঘটেছে। পরোক্ষ বিশ্বাসের গণ্ডি ছাড়িয়ে যেন সে সাক্ষাৎ উপলব্ধির দৃঢ়তর ভিত্তির উপর পা দিয়ে দাঁড়িয়েছে। তার্কিকের জুজুৎসা একেবারেই নাই, মুখে একটা নিঃসংশয় প্রসন্নতার ভাব, ঠোঁটের কোণে একটু সকৌতুক কোমলতা খেলা করছে। বর্দার এই পরিবর্তন আমার মনের ছায়াকে আরো গাঢ় করে তুলল। চুনি বলল,
থিওরি যাক, এখন ঘটনাগুলো বলো শুনি। তোমার সঙ্গে ঘনিষ্ঠতা কত দূর দাঁড়িয়েছে, কোথায় প্রথম সাক্ষাৎ হলো তোমাদের ইত্যাদি বলো। অর্থাৎ তোমাকে আগাগোড়া গল্পটা বলবার সুযোগ দিচ্ছি, আরম্ভ করো।
কুয়াশা কুয়াশা কুয়াশা
বরদা একটু হেসে বলল,
বেশ।
তারপর আবার যেন কান পেতে কি শুনল,
দেখো একটা কথা তোমাদের বলে রাখি, যদি কোনো সময় বুঝতে পারো যে তিনি এসেছেন, ভয় পেও না, ভয় পেলে সব নষ্ট হয়ে যাবে।
চারিদিকে সতর্কভাবে একবার তাকিয়ে আমরা আশ্বাস দিলাম ভয় পাব না। বরদা তখন বলতে আরম্ভ করলেন,
প্রথম যে রাত্রে এ ঘরে শুই সে রাত্রে কিছুই বুঝতে পারিনি আমি, দ্বিতীয় রাত্রে হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল, শুনতে পেলুম ঘরের মধ্যে কে খস খস করে চলে বেড়াচ্ছে, দরজা বন্ধ করে শুয়েছিল, ভাবলুম শীত কেটে চোর ঢুকেছে, বালিশের তলায় টর্চ ছিল, হঠাৎ জেলে ঘরের চারিদিকে আলো ফেললুম, কোথাও কেউ নেই, আবার আলো নিভিয়ে যেই শুয়েছি অমনি খসখস শব্দ আরম্ভ হলো, আবার আলো জ্বাললো, এরকম তিন চারবার হলো, তারপর হঠাৎ বুঝতে পারলো। চিরজীবন এই বিষয় নিয়ে আলোচনা করেছি, তবু বুকের ভেতরটা ধরফর করে উঠল। আলো নিভিয়ে গলার স্বর যথাসাধ্য সংযত করে বললুম, আপনি কে আমি জানি না, কিন্তু আপনার যদি কিছু বলবার থাকে আমাকে বলতে পারেন। মনে হলো কে যেন আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, তারপর ভাঙা ভাঙা অস্পষ্ট আওয়াজ শুনতে পেল,
আপনি ভয় পাবেন না।
লেপের মধ্যে থেকেও আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, বললুম না। তিনি মৃদু কণ্ঠে একটু হাসলেন, যেন আমার অবস্থা বুঝতে পেরেছেন। হাসি শুনে আমার মনে সাহস হলো, ভারী সহানুভূতিপূর্ণ নরম হাসি, একটু একটু করুন। আমি বললুম,
দাঁড়িয়ে রইলেন কেন আপনি,
বসুন। চোখে কিছুই দেখতে পেলুম না, অনুভবে বুঝলুম তিনি আমার বিছানার পাশে বসলেন। তারপর নিঃশ্বাসের মতো মৃদুস্বরে বললেন,
আমি এই ঘরটাতে থাকি, আপনি আসা পর্যন্ত আলাপ করবার জন্য ছটফট করছি, কিন্তু পাছে আপনি ভয় পান তাই সাহস হচ্ছিল না।
আমি কি বলবো ভেবে পেলুম না। তিনি বলতে লাগলেন,
এইখানে প্রায় 25 বছর আছি, ঘরটা আমিই তৈরি করিয়েছিল, তারপর মৃত্যুও হলো এখানে, প্লেগ হয়েছিল, সৎকার করবার লোক ছিল না, মৃতদেহটাকে শেয়াল কুকুর ছেঁড়াছিঁড়ি করল, সেই থেকে এই জায়গা ছেড়ে যাবার আমার উপায় নেই, একলাই থাকি। আপনি এসেছেন দেখে ভারী আনন্দ হলো, কারুর সঙ্গে তো মিশতে পারি না, দুটো কথা বলবার সুযোগ হয় না, সবাই ভয় পায়, অথচ আমরা কারো অনিষ্ট করতে চাই না, ক্ষমতাও নেই, কেন বলুন দেখি সবাই ভয় পায় আমাদের?
এ প্রশ্নের জবাব আমার কাছে নেই, তাই আর জবাব দেওয়া হলো না। তিনি বললেন,
আমি যদি মাঝে মাঝে এসে আপনার সঙ্গে গল্প স্বল্প করি আপনার কষ্ট হবে না তো?
আমি বললাম, না বরং খুশি হব। তিনি গাঢ় স্বরে বললেন,
ধন্যবাদ। আচ্ছা, আমাকে চোখে দেখলে কি আপনি খুব ভয় পাবেন?
সত্যি বলছি, আমার চেহারা বিভৎস নয়, সাধারণ মানুষের মতো। বুকের ভেতর দুরু দুরু করে উঠল, কিন্তু বললুম, না না আমি ভয় পাব না।
তিনি বললেন, তবে আলোটা জ্বালান।
মনকে দৃঢ় করে টর্চ জ্বাললাম, মুহূর্তের জন্য তাকে দেখতে পাওয়া গেল। আমাদেরই সমবয়স্ক একটি যুবক, ময়লা রং, বড় বড় চুল, আগ্রহ ভরা চোখে আমার পানি চেয়ে আছেন, নিতান্তই সহজ চেহারার একজন মানুষ, ভয় পাবার কিছুই নেই, কিন্তু তবু বুদ্ধি বিবেচনা কোনো কাজেই লাগলো না, সমস্ত অন্তরাত্মা যেন ভয়ে আটকে উঠল, আর মূর্তিটার সঙ্গে সঙ্গে মিলিয়েও গেল। শুনতে পেলাম বাইরে খোকস কুকুরটা কান্নার মতো একটা আওয়াজ করে ডেকে উঠল।
বরদা চুপ করল, ফুসফুস হতে আবদ্ধ বাষ্প মুক্ত করে বললাম, তারপর? বরদা বলল,
তারপর
হঠাৎ উঠে দাঁড়াল, আগের মতো খুব মনোযোগ দিয়ে কিছু শুনল, তারপর আমাদের দিকে ফিরে তাড়াতাড়ি বলল,
হ্যাঁ, তারপর ক্রমে ভয় কেটে গেল। এখন রোজই তিনি আসেন, অনেক কথাবার্তা হয়। তোমাদের সঙ্গেও দেখা করবার জন্য তিনি খুব উৎসুক ছিলেন, কিন্তু আর সময় নেই, এসো।
বর্দা আমার দিকে হাত প্রসারিত করল, কিছু না বুঝেই তার সাথে শেক হ্যান্ড করলাম। বর্দার হঠাৎ হলো কি, আমাদের বিদায় করতে চায় নাকি? অমূল্য বলল,
কিন্তু তেই কই, এখন তো দেখাই দিলেন না।
বর্দা আবার বসে পড়ল, মুখের উপর দিয়ে একবার হাত চালিয়ে বলল,
হয়তো দেখা দিয়েছেন, তোমরা জানতেই পারোনি।
এমন সময় বাইরে দ্রুত পদধ্বনি শোনা গেল, আমরা চমকে সোজা হয়ে বসলাম। পায়ের শব্দ বারান্দার উপর উঠল, তারপর বন্ধ দরজা সজোরে ধাক্কা পড়ল, হৃদযন্ত্রটাও ওই ধাক্কার সঙ্গে চমকে উঠল। আমরা প্রশ্ন বিস্ফোরিত চোখে পরস্পরের দিকে তাকালাম। এই সময় হঠাৎ কে আসল, তবে কি? বর্দার মুখে একটা ম্লান হাসি খেলা করছে, সে পূর্ণ চোখে আমাদের দিকে চেয়ে বললেন,
বুঝতে পারছো না?
আমি নীরবে মাথা নাড়লাম। বর্দা ব্যথিত অবসন্ন কণ্ঠে বলল,
এখনই বুঝতে পারবে, দরজা খুলে দাও।
দরজা খুলে দেব, কিন্তু দরজার উপরে কি আছে? আবার সজোরে ধাক্কা পড়ল। বর্দা আবার চোখের নীরব ইঙ্গিতে আমাকে দরজা খুলে দিতে বলল। আমি মোহাচ্ছন্নের মতো উঠে গিয়ে দরজার হুড়কা খুলে দিলাম। দরজা ঠেলে ঘরে প্রবেশ করল বর্দা। বর্দা বলে উঠল,
আরে তোমরা এসেছ, আমি একটা কাজে বেরিয়েছিলাম। আমাদের
মুখ দেখে বর্দা থেমে গেল। আমরা সকলে যে মোড়ায় বর্দা বসেছিল সেদিকে ফিরলাম, দেখলাম মোড়ায় যে বসেছিল সে নেই, মোড়া খালি। এই সময় বাইরে বর্দার কুকুরটা কান্নার মতো একটা দীর্ঘ একটানা সুরে ডেকে উঠল। বর্দা সেই ডাক শুনে তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকালেন, তারপর ব্যগ্র কণ্ঠে বললেন,
হ্যাঁ তবে কি?
আমি অতি কষ্টে গলা থেকে আওয়াজ বের করলাম, হ্যাঁ বর্দা, অতিথি সৎকারের কোনো ত্রুটি হয়নি, কিন্তু কিন্তু ভাই আজ রাত্রেই আমরা বাড়ি ফিরব।
বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প, যার নাম বহুরূপী। আর পরে শোনাচ্ছিল সেতু। এর পরের গল্পে আমরা যাচ্ছি, এর পরের গল্পটা কার গল্প, কি গল্প একটু পরে বলছি, কিন্তু তার আগে জানিয়ে দেব বন্ধুরা, এখন চলবে নন স্টপ ফান। কারণ বন্ধু সাবস্ক্রাইবারদের জন্য গ্রামীণ ফোন দিচ্ছে নন স্টপ 1 Mbps স্পিডে রাত 12টা থেকে সকাল 10টা পর্যন্ত সারা মাস 3G ইন্টারনেট ব্যবহার করার দারুণ একটি সুযোগ মাত্র 250 টাকায়। তাই বন্ধুরা ডায়াল করো *500*3#, আর জমিয়ে তোলো ফেসবুক, টুইটার আর ব্রাউজিং এর ফ্যান্টাস্টিক ফাইট। আরো ডিটেল যাতে ভিজিট করো www.grameenphone.com এই ঠিকানায়। তো আমরা পরের গল্পে চলে যাচ্ছি। পরের গল্প পাঠিয়েছেন আমাদের একজন লিসনার, আমাদের শ্রোতা বন্ধু তাসনুবা হোসেন, বিকানের স্কুলের ছাত্রী, নবম শ্রেণীর। আর সে যে গল্পটি পাঠিয়েছে এটি একটি বিদেশি গল্পের অনুবাদ, গল্পটির নাম প্রতিশোধ। তো ঠিক আছে, আমরা গল্পটা শুনবো। আর তাসনুবাকে অনেক ধন্যবাদ চমৎকার একটি গল্প আমাদেরকে পাঠাবার জন্য। এবং আপনারা যারা শুনছেন আপনারাও কিন্তু আমাদেরকে গল্প পাঠাতে পারেন, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন, পোস্ট করে পাঠাতে পারেন। ইমেলের ঠিকানা, আমাদের মেইলিং অ্যাড্রেস সব জানিয়ে দেবো গল্পটা শুনবার পর। অর্থাৎ এখন আমরা তাসনুবার পাঠানো গল্প প্রতিশোধ শুনছি, আর তারপরে আবারও ফিরে আসছি শারমিন কুয়াশা। আর আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল ফোন থেকে 2221।
আজকে চেম্বারে তেমন রোগী নেই, তাই অলস সময় কাটাচ্ছেন ডক্টর চেম্বার। অন্যদিন এই সময়ে এক মুহূর্ত অবসর পাওয়া ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়ায়, অথচ আজ হাতে কোনো কাজ নেই। আজকে দিনের এই বিচিত্র ঘটনার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। রোগীর কোলাহলে অভ্যস্তই হয়ে গিয়েছিল তার 10 বছরের ডাক্তারি জীবন। এবং এই 10 বছরে আজকের মতো এমন দিন আর দ্বিতীয়টি নেই। আজ দিনটাই বোধ হয় খারাপ। এই ভেবে বিষণ্ন মুখে জানালার সামনে দাঁড়ালেন ডক্টর টিম্পার। ভেতরে আসতে পারি? হঠাৎ একটা কণ্ঠস্বর শুনে অপ্রস্তুত হয়ে পড়লেন তিনি। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, দিনটা মনে হয় ভালোই যাবে, মনে মনে ভাবলেন তিনি। আসুন আসুন, ভেতরে আসুন।
ধন্যবাদ।
আপনার সমস্যা? ডক্টর টিম্বার বেশ আগ্রহ নিয়ে রোগীকে জিজ্ঞাসা করলেন।
আমার 2টি সমস্যা, আমি যে সমস্যায় পড়েছি তা বললে প্রথমত আপনি তা বিশ্বাস করবেন না, আর দ্বিতীয়ত আমাকে পাগল ভাববেন আপনি।
আপনি একদম চিন্তা করবেন না, আমি কিছুই ভাবব না। বলুন না, আপনি যা বলতে চান।
আমি মৃত, চাপা গলায় বলল লোকটি।
কি? চিৎকার করে উঠল ডাক্তার টিম্বার।
হ্যাঁ, এটা সত্যি, আমি মৃত।
আপনি এখানে মশকরা করতে এসেছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আমি বলে রাখছি যে এটা মশকরা করবার জায়গা নয়, এটা একটা চেম্বার।
আমি বলেছিলাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। তাহলে প্রথম থেকেই বলি, আমি কাল রাতে গাড়ি চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় পাশের পুকুরে। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমার চারপাশে অনেক লাশ। আমি প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম আমি কোন এক হাসপাতালের মর্গে। আমি আস্তে আস্তে খাট থেকে নিচে নামি। আমি অনুভব করি খাটের উপর পড়ে আছে আমার নিথর দেহটা, আর তার পাশে এ যেন নতুন আমি। একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটি থামল। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে।
তার মানে আপনি আপনি মৃত?
ডক্টর টিম্বার ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল।
হ্যাঁ, আমি মৃত,
গম্ভীর কণ্ঠে বলল লোকটি।
তাহলে তাহলে আমার কাছে কিভাবে এসেছেন আপনি?
প্রতিশোধ নিতে। কিছু মনে পড়ে ডক্টর?
টিম্বারের একে একে সবকিছু মনে পড়ে গেল। এ তো সেই লোক, কি যেন নাম, পিটো। হ্যাঁ হ্যাঁ, লোকটার নাম পিটো। এ তো সেই লোক যাকে খুন করবার জন্য তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়েছিল সে। গত রাতে তো সেই লোককে ট্রাক দিয়ে ধাক্কা মেরেছিল সে। সে তো মৃত, মৃত মানুষ কিভাবে জীবিত হয়?
নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে লাগলো টিম্বার। তার কপালে জমতে লাগলো বিন্দু বিন্দু ঘাম। ইচ্ছা করছে ছুটে চেম্বার থেকে বেরিয়ে যেতে, কিন্তু কোনো এক অজানা শক্তি তাকে চেয়ার থেকে উঠতে দিচ্ছে না। অন্যদিকে লোকটা বেশ কাছাকাছি চলে আসছে।
কি করবি সে চেম্বারের সাথে?
বন্ধুরা, আমরা আজকে শুনছিলাম আমাদের এক শ্রোতার পাঠানো গল্প, যেটা পড়ে শোনাচ্ছিল সেতু। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে অনেক অনেক বন্ধু যারা এই মুহূর্তে শুনছে কুয়াশা, এবং সঙ্গে আছে আমার বিল্লাল, লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি যাকে লাভ করি সে আমার ভালোবাসা। আর তার তার পায়ে ছেলে কেন আমি ঠিক বুঝলাম না, আসলে প্রথমেই আমি একটু হক চকিয়ে গেছি। সাধারণত যে প্রথম লিখে পাঠে তাকে একটু অনার করবার জন্য তার SMS প্রথমে পড়ি, কিন্তু শুরুতেই ভালোবাসার কথা। তা আমার মনে কুয়াশার রাতে ভালোবাসার কথা থাক, কুয়াশার রাতে ভয় থাক, কুয়াশার গল্প থাক, শারমিন থাক, আর যে লিখছেন আপনি বা তুমি থাকো, এটাই হচ্ছে আসল কথা। ভৌতিক রকিব লিখেছে, আমি রাজুক উত্তরা মডেল কলেজে পড়ি, 2 তারিখে JSC পরীক্ষা, প্লিজ প্রে ফর মি। অবশ্যই। সৌরভ লিখেছে, মৃধা, সৌরভ মৃধা ও সুমাইয়া গাজীপুর থেকে লিখেছে, প্রিয় শামিন আপু, আমরা 2 জন স্বামী স্ত্রী আপনার মিষ্টি কণ্ঠ শোনার জন্য বসে আছি, তাড়াতাড়ি শুরু করেন। আমি তো শুরু করে দিয়েছি, এতক্ষণ নিশ্চয়ই আমার কথা শুনে ফেলেছেন। ফিরোজ লিখেছেন, আকিলপুর কুমিরা থেকে, হাই শামিন আপু, কেমন আছো? আমি ভালো নেই। আই লাভ ইউ কুয়াশা, আই লাভ ইউ ABC রেডিও, থ্যাংক ইউ কুয়াশা টিম। থুইচিং মারমা কাপ্তাই থেকে লিখেছে, হাই আপু, তোমার আর কুয়াশার মধ্যে ডিফারেন্সটা কি জানো? তারপর আবারও লিখেছেন, আমি বলি শোনো, তুমি খুব মিষ্টি আর কুয়াশা খুব ভয়ঙ্কর, ভালো কম্বিনেশন। আর ফটিকছড়ি থেকে মিনহাজ খান, শ্যামিন আপু, আরমান, রিমন, জাবেদ, পিঙ্কি, ওরা সবাই শুনছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। নাসরুল্লাহ আল মারুফ লিখেছেন, হাই কেমন আছেন, আমি আজ আমি প্রথম SMS করলাম, প্লিজ পড়বেন। আপনি আরো লিখেছেন যে আপনার গার্লফ্রেন্ড জেরিনও শুনছে আমাদেরকে, স্বাগত জেরিন কেবিসির রেডিওতে। রাজকুনা রাজপ্রাসাদ থেকে লিখে পাঠিয়েছে, হাই আপি জান, হাউ আর ইউ, আপি আজ তোমাকে আমার ফ্রেন্ড রিয়া শুনছে, রিয়াকে ধন্যবাদ জানাচ্ছি। সোহেল রানা কিশোর কেরানীগঞ্জ থেকে লিখেছে, শ্যামিন আপু তুমি কেমন আছো, আমার ফ্রেন্ড অন্তর ও আলামিনও শুনছে। আচ্ছা, খুব ভালো, সবার নাম জানতে পেরে খুব ভালো লাগছে, এতগুলো মানুষ কুয়াশা শুনছে। আরিফুল কুশল জানতে চেয়েছো, অনেক ভালো, বিপি মানে ব্লাড প্রেশার, আজকে কুয়াশার মধ্যে বিপির কথা থাক, বিপি এমনিতেই ভয় পায় কুয়াশা শুনতে। আপু আমি তুহিন, কুয়াশা ইজ ভেরি নাইস, লাভ ইউ আপু, লাভ ইউ, লাভ কুয়াশা, থ্যাংক ইউ। চিটাগাং থেকে তামিম লিখেছে, আপু আজ মনে হয় দারুণ হচ্ছে কাহিনী। হ্যাঁ, একটু অপেক্ষা থাকতে হবে, 12টার খবর পর আমরা শুরু করবো। পারভেজ লিখেছে গাজীপুর থেকে, লিখেছে সে খুবই হ্যাপি কারণ আজকে বাংলাদেশ জিতেছে। হ্যাঁ, আমরা সবাই হ্যাপি, বহুদিন পর আমরা জয়ের স্বাদ পেয়েছি। লোহাগড়া থেকে পান্না লিখেছে, হাই আপু কেমন আছো, আমার খুব ভয় হচ্ছে, স্বাভাবিক কারণ কুয়াশা চলছে। তারিক লিখেছে, আমার বাড়ি রাঙ্গুনিয়া, আপু স্টোরিটা অনেক সুইট। আর লিখেছে আমিনুর খান গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জ টুনিপাড়া থেকে, আপু কুয়াশা শুনছি, অসম লাগছে। বেলাল তার SMS-টা পড়তে বলেছে, আমি নামটা পড়ে দিলাম। মেহরাজ সন্দীপ থেকে লিখেছে, আপু অপেক্ষায় আছি কখন মূল কাহিনী শুরু হবে, আরেকটু অপেক্ষা করতে হবে। সুরাইয়া ফ্রিম লিখেছে, সুরাইয়া ফ্রিম মিম ঢাকা থেকে লিখেছে, তোমাদের নতুন বন্ধু কেমন আছো, ভালো আছি এবং স্বাগত তোমাকে ABC রেডিওতে। আপু শীত পড়ে গেছে, ভালো লাগছে রোজা। আর লিখেছে ইসমাইল, সবার সেরা কুয়াশা, আই লাভ কুয়াশা অ্যান্ড সুখ পাখি রূপা। ওকে, আসিফ যাত্রাবাড়ি থেকে লিখেছে, আপু আজ 12টা বাজলে আমার বার্থডে শুরু হবে, তাই আশা করি আজকে স্টোরিটা বেস্ট হবে, আজকে কুয়াশা স্টোরিটা আমি তোমাকে তোমাকে ডেডিকেট করছি, তোমাকে উপহার দিলাম আজকের গল্পটা, এবং অ্যাডভান্স হ্যাপি বার্থডে, রাত 12টা যদি মনে থাকে তাহলে আরেকবার তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো। রাজীব লিখেছে, কুয়াশা আমার ভয় বাড়িয়ে দেয়, হাই আই এম টনি ফ্রম কক্সবাজার, শ্যামিন আপু তুমি কেমন আছো, বহুদিন পর কুয়াশা শুনছি, আশা করি খুব মজা পাবো, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ শ্যামিন আপু, থ্যাংক ইউ সো মাচ। পার্থ লিখেছে, শ্যামিন আপু তোমার ভয়েস খুব সুন্দর, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ পার্থ। আর এখন আমার ভয়েসের দিকে মনোযোগ না দিয়ে আমি যে কাহিনীতে শুনবো সেটার জন্য তৈরি হলে ভালো হয়। আমি মনি, আই লাভ ইউ শ্যামিন আপু। চিটাগাং থেকে হুসেইন লিখেছে, শ্যামিন আপু রাশেদাকে হাই বলে দেন। আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি হাই, কিন্তু এই প্র্যাকটিসটা একটু বন্ধ করতে হবে, তার ক্ষেত্রে এটা বললে ভালো হয় যে রাশিদা শুনছে, রাশিদাকে আমি ধন্যবাদ জানাতে পারি, হাই বলার চাইতে আমার মনে হয় সেটা বেশি শুনতে ভালো লাগবে। শ্যামিন আপু কেমন আছো, হৃদয় উত্তরা থেকে, কুয়াশা আমার ভালো লাগে লিখেছো, অনেক ধন্যবাদ। আর আরো অনেকেই লিখেছেন, আমি আর একটা নাম চট করে পড়ে আমি চলে যাচ্ছি ছোট্ট বিরতিতে, রাত 12টার খবর শুনতে। অভি মিল্টন রাজারবাগ থেকে লিখেছে, আমরা শুনছি, দারুণ ছিল স্টোরিগুলা, অনেক ধন্যবাদ। রকিবুল আলম রাজু চট্টগ্রাম থেকে লিখেছে, ফার্স্ট স্টোরিটা সবসময় ভালো হয়, সেকেন্ডটা তেমন একটা ভালো হয় না, থ্যাংকস ABC রেডিও, সেকেন্ড তো হয়ে গেছে, থার্ডটা আছে একটু পর, রাত 12টার পর, আশা করি সেটা আরো ভালো লাগবে। রাজপুত্র রাজপ্রাসাদ থেকে, কি ব্যাপার কি শুরু হলো, এক রাজকন্যা রাজপ্রাসাদ থেকে রাজপুত্র আরেক রাজপ্রাসাদ থেকে লিখেছে, কুয়াশার রক, থ্যাংক ইউ। আর একজন শুধু লিখে পাঠিয়েছে, আমি তুলতুলি, আর কিছু লিখিনি। সুহাগ চিটাগাং থেকে, কুশল জানতে চেয়েছে, ভালো আছি আমি। আর আকিব লিখেছে, ABC রেডিওর ওয়েবসাইটটা কি হয়েছে, আমার মনে কোনো ঝামেলা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, আপনি আরেকবার ট্রাই করে দেখতে পারেন, আমি আসলে আমিও শুনেছি ঝামেলা হচ্ছে, ঢোকা যাচ্ছে না, তো আরেকবার ট্রাই করে দেখেন, হয়তো এখন ঠিক হয়ে গেছে। তো ঠিক আছে, আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি এখন, তারপরে আবার রাত 12টার পরে ফিরছি মূল কাহিনী নিয়ে, তখন ফিরে এসে কথা বলছি। আর আমার সঙ্গে যারা আছেন তাদের সঙ্গেই থাকুন, আর লিখতে থাকুন আমাকে যে কোনো মোবাইল থেকে, 2221 নাম্বার, আর শর্মিনের ফ্যান পেজে, এবং সঙ্গে আছে ABC রেডিও ফ্যান পেজ।
কুয়াশা কুয়াশা
কুয়াশার দ্বিতীয় ঘন্টায় আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই দ্বিতীয় ঘন্টা মানে আসল ঘন্টা, অর্থাৎ সবাই অধীর আগ্রহে আছে যে কখন কুয়াশার মূল কাহিনী শোনানো হবে। তো সময় হয়ে গেছে, তার আগে জানিয়ে দেব, বন্ধু তো অনেক রকমেরই আছে, কাউকে রেখে কাউকে কি বাদ দেওয়া যায়, সব বন্ধুকেই চাই। আর তাই এয়ারটেলে এখন সব বন্ধুই আছে একেবারে সমানভাবে, নতুন পুরনো বা যাদের সিম এতদিন বন্ধ ছিল, আমরা সবাই এখন কথা বলি মাত্র এক পয়সায়। আপনি আপনার অফারটি জানতে এক্ষুনি ডায়াল করুন *222*#, আর আড্ডা চালান সব অপারেটরের সব বন্ধুর সাথে মাত্র এক পয়সায়, কারণ সব বন্ধুকেই চাই চাই। আর যে বন্ধুরা আমার সঙ্গে আছেন, অনেকে ভয় পাচ্ছেন, নানা রকমের অনুভূতির কথা লিখে পাঠিয়েছেন, আমি কিছু SMS পরে আজকে মূল কাহিনী শুনতে চলে যাচ্ছি। লিখেছে হাসান মতিঝিল থেকে, শীত মুখর রাতে কুয়াশা খুব ভালো লাগে, থ্যাংকস কুয়াশা টিম, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার করে লিখবার জন্য। আরাফাত লিখেছেন গুলশান দুই থেকে, আপু ফার্স্ট স্টোরিটার ফিনিশিংটা এত ভয় ছিল যে হার্টের রোগী হলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আই লাভ ইউ শারমিন আপু, লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ আরাফাত। হাই আপু, আমি প্রিয়া ফ্রম চিটাগং। আপু গাজ্রবঙ্গার কাহিনীটা আবার প্লে করো প্লিজ। বাবা মনে আছে গাজ্রবঙ্গা তো সেই 1.5 বছর আগের কাহিনী। তুমি চাইলে কিন্তু আমাদের ABC রেডিও BD.FM আমাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে সংগ্রহশালা লেখাতে সেখানে শুনতে পাবে গাজ্রবঙ্গাটা, সেখানে লেখাতে আমার নিজেরও খুব গাজ্রবঙ্গার কথা মনে হয়, সেই গাজ্রবঙ্গাকে ধরবার সময় যে একটা ভয়াবহ একটা অভিযান, সেই সময় কি হবে না হবে আসলেই একদম এখনো মনে পড়লে একদম গুজবাম হয়ে যায়, ভয় লাগে, আসলে ভয় লাগার মতো এবং মনে রাখার মতন। আচ্ছা আরো লিখেছেন ফারহান, আজ আমার বার্থডে, হ্যাপি বার্থডে ফারহান। আসিফ লিখেছিল বোধহয় একটু আগে তার বার্থডে, হ্যাপি বার্থডে আসিফ। ডিজে জুয়েল লিখেছে, শারমিন আপু তুমি কেমন আছো? আমি ভালো আছি। তাহলে চলে যাবো এখন কুয়াশার আসল কাহিনী শুনতে। আজকের কাহিনীর নাম এখন বলবো না, যথারীতি শেষ করে বলে দেবো। তবে আজকের কাহিনীর মূল ভাবনা শেখ ইকবাল আহমেদ রনি, আর নাট্যরূপ দিয়েছেন শেগুফতা আবিদ শাড়ি। আমরা তাহলে গল্পটা শুনি, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221, আর যে শারমিনের ফ্যান পেজ এবং ABC রেডিও ফ্যান পেজ। আর যাবার আগে ভয়ের গল্প, যখন তখন হ্যালোইন আছে সামনে, হ্যালোইনের একটা চমৎকার খবর জানাচ্ছি। ভয় পেতে বা ভয় দেখাতে যারা ভালোবাসো তাদের জন্য দারুণ একটা খবর হলো, আগামী 31 অক্টোবর শুক্রবার বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত দারুণ একটা হ্যালোইন পার্টির আয়োজন করা হয়েছে যমুনা ফিউচার পার্ক Level 5-এ। কস্টিউম আর ফেস পেইন্টিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাইলে রেজিস্ট্রেশন করতে হবে Level 5-এর ফুড কোর্টে, আর জিতে নিতে পারো এক্সাইটিং সব গিফট। আর এই আয়োজনের রেডিও সঙ্গে ABC রেডিও FM 89.2, খুবই দারুণ খবর। এবং চলে যাচ্ছি আমরা চমৎকার গল্প শুনতে, আজকের কুয়াশার মূল কাহিনী শুনবো, প্লিজ সঙ্গে থাকো। আমরা যা যা দেখি তার সবটুকু কি সত্যি? যা শুনি সেসবের সত্যতাই বা কতটুকু? আর যা দেখি না বা শুনি না সেসবের উপরে আমাদের কেনই বা এত অবিশ্বাস? এই দেখা না দেখা, শোনা না শোনা, বিশ্বাস অবিশ্বাসের টানা পড়ে আমাদের জীবনে চলতেই থাকে। এর মাঝে ঘটে যায় অসংখ্য ঘটনা দুর্ঘটনা, আর কোনো কোনো ঘটনার জন্য দায়ী আমাদের পারিপার্শ্বিকতা, আবার কোনো কোনো ঘটনার জন্য আমরা নিজেরাই দায়ী। কোনো ঘটনা আমরা নিজেরা জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় ঘটিয়ে থাকি, আবার আমাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা সময় জেনে শুনে ঠান্ডা মাথায় ঘটানো হয়, আবার কখনো বা আমাদের কারণে কোনো ঘটনা দুর্ঘটনায় রূপ নেয়, আবার কখনো বা অন্যদের ঘটানো কোনো দুর্ঘটনায় আমরা জড়িয়ে যাই ভয়ানক কোনো বিপদে। কি ঘটনা দুর্ঘটনার মারপ্যাঁচে খুব বেশি নাকাল হয়ে পড়ছেন না? তো জটিলতা তো এই সবই শুরু, খুব সাধারণ কোনো একটা বিষয় যে কতটা শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে তা জানতে হলে থাকতে হবে আমার সাথে কুয়াশার আজকের এই পর্বে।
দিশান, তুমি তো ফরেনে থেকে থেকে আরো বেশি লালচু হয়ে গেছো।
মোনা, তুমি কিন্তু আগের মতোই আছো, চরম ফাজিল, মাথা ঘুরতে এত ফাজলামি নিয়ে কি করে ঘুমাও বলো তো?
কি যে বলো না, অন্যদের কাছে জিজ্ঞেস করে দেখো আমি ভুল বলেছি কিনা। আরে খামাখা ওর পেছনে লেগেছো কেন? ও তো ছোটবেলা থেকে ওরকম লালচু মার্কা। মোনা, তুমিও না পারো মানুষের পেছনে লাগতে।
আরে এতদিন পর সবাই একসাথে হয়েছি, একটু করু কি না হয় হাসি ঠাট্টা?
হ্যাঁ একদম ঠিক। আচ্ছা আমাদের এতদিন পর দেখা হওয়াটা খুবই উইয়ার্ড তাই না?
হ্যাঁ উইয়ার্ড, কারণ আমাদের প্যারেন্টসটা খুব উইয়ার্ড আর তাদের ডিসিশনগুলো উইয়ার্ড।
তাই মোনা, হাজলামি করতে করতে কিন্তু এবার বেশি হয়ে যাচ্ছে, বাবা মাকে নিয়ে কোনো ধরনের আজে বাজে কথা কিন্তু আমি সহ্য করব না।
আমি আবার এমন কি বললাম? আমি তো শুধু বলেছি তাদের উইয়ার্ড কাজ কারবারের কথা, তারা যা করেছেন সেগুলো কি উইয়ার্ড না? আমাদের বাবা মারা কি কি উইয়ার্ড কাজ করেছে শুনি। দেখো আমরা তো কাজিন তাই না, কিন্তু আমাদের কত বছর পর দেখা হলো তার কারণ হলো আমাদের প্যারেন্টসরা চাইতেন না যে আমরা মিট করি বা একে অন্যের সাথে দেখা করি।
হ্যাঁ কারণ তারা নিজেরাও দেখা করতেন না, তারা চাইতেন না নিজেদের মধ্যে কোনো সম্পর্ক রাখতে।
এক্স্যাক্টলি, আমি ওইটাই বলছি, কয়েকজন ভাই বোন নিজেদের মধ্যে সম্পর্ক রাখবে না, আবার নিজের সন্তানদেরও তাদের কাজিন বা চাচা ফুফুদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেবে না। আমি এই ব্যাপারটার কথাই বলছিলাম, কি উইয়ার্ড তাই না?
উইয়ার্ড তো বের আগে এই বিষয়টা নিয়ে এভাবে কখনো ভেবেই দেখিনি।
হ্যাঁ আমাদের বাবা মা যেমন চাইবেন আমরা তো তাই করব তাই না, তার বাইরে তো আর কেউ যাব না, ইনফ্যাক্ট যাইনি কখনো।
তারা চাননি আমরা দেখা সাক্ষাৎ করি বা কথাবার্তা বলি বা সম্পর্ক রাখি, আমরা এতদিন তাই করে এসেছি আর আজকে আমরা এখানে একসাথে হয়েছি সেটার পেছনে একটা যুক্তিযুক্ত কারণও আছে, আমাদের বাবা মাকে নিয়ে ক্রিটিসাইজ করার জন্য। আর আমি সরাসরি বলি এসব আমি একদম মেনে নিতে পারছি না।
ওকে ওকে কুল ডাউন গাইজ,
আই এম সরি।
ওকে অনেক হয়েছে, এবার আমাদের কাজের কথায় আসা উচিত।
ও হ্যাঁ আমার হাতে বেশি সময় নেই, তোমরা তো জানোই আমি খুব কম সময় হাতে নিয়ে দেশে এসেছি, তাই যত তাড়াতাড়ি আমি আমার কাজ শেষ করতে পারবো ততই ভালো।
হ্যাঁ আমাদের হাতেও এত বেশি সময় নেই যে আমরা এই সবের পেছনে ফালতু সময় নষ্ট করব, অন্তত ঝগড়াঝাটি করে তো সময় নষ্ট করার কোনো মানেই হয় না।
আর শোনো আমাদের প্যারেন্টদের মধ্যে আর যাই হোক তারাও একটা ডিসিশন নিতে একসাথে হয়েছিল, এখন আমাদের তাদের সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণ করতে হবে।
ইচ্ছা না বলো প্রয়োজন,
সে যাই হোক তারা এখন আর আমাদের মাঝে নেই, সুতরাং আমরা এখন তাদেরকে নিয়ে এভাবে কথা বলতে পারি না।
আর তাদের প্রয়োজনটা তো ছিল আমাদেরকে ঘিরেই তাই না?
তাহলে আমরা কখন যাচ্ছি আর কবে রওনা হচ্ছি, কতদিন লাগতে পারে, এইসব বিষয় ঠিক করে ফেলি।
সব ঠিকই আছে, তুমি আসার আগে আমি সব ঠিক করে রেখেছি, আমরা কাল সকালেই রওনা দিচ্ছি, আমরা আগে গিয়ে কিছুদিন থেকে সব ঠিকঠাক করব, কিছুদিন পর আমাদের উকিল গিয়ে সব কাগজপত্র ফাইনাল করে ফেলবে, ঢাকায় ফিরে সিগনেচার করলেই সব কাজ শেষ।
কিন্তু এই প্রপার্টি কিনবে কে, কোন ডিলারের সাথে কি কথা হয়েছে?
হ্যাঁ হয়েছে, আমাদের প্যারেন্টসের পছন্দেরই একটা ডেভেলপার কোম্পানি, তাদের সাথে আগেই সব কন্ট্রাক্ট ফাইনাল হয়েছিল, এখন তাদের অবর্তমানে আমরাই সর্বেসর্বা। ওকে সব যখন ফাইনাল তখন আর কথা বাইয়ে কি লাভ, আমাদের এখন ওঠা উচিত, কাল সকালে আবার বের হতে হবে। ঠিক আছে সবাই টাইমলি রেডি হয়ে নিও, দেরি হলে পৌঁছতে আবার রাত হয়ে যাবে।
পিয়াল মোনা জিসান আর অর্পা সম্পর্কে এরা চাচাতো কুপাতো ভাই, কিন্তু খুব ছোটবেলা থেকে এদের মতো দেখা সাক্ষাৎ খুব কম হয়েছে। গল্পের শুরুতেই নিশ্চয়ই বুঝতে পেরেছে এদের বাবা চাচা ফুপুদের মধ্যেকার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, অনেক আগের থেকেই তাদের মধ্যে খুব রেষারেষি, মুখ দেখাদেখি বন্ধ, কেউ কারোর সাথে কথাও বলত না, দেখা করা তো দূরের কথা, রাস্তাঘাটেও যদি ভুল করে কখনো দেখা হয়ে যায় তবুও দেখেও না দেখার ভান করত, চিনেও না চেনার ভান করত। কোনো ভাই বোনের সম্পর্ক এমন হতে পারে এটা ভাবতেই মনের অবাক লাগে, তাই তো এত বিরক্ত হয় সে। আশেপাশের বন্ধু বান্ধবদের মধ্যে দেখে তাদের চাচাতো ফুপাতো ভাই বোনদের সাথে কত ভালো সম্পর্ক, তারা প্রায় একসাথে দেখা করে, এই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে খেতে যায়, হঠাৎ করেই কোথাও আউটিংয়ে বেরিয়ে যায়, কিন্তু মোনাদের জীবনে কখনোই এরকম দিন আসেনি। সেই কোন ছোটবেলায় সবাইকে দেখেছিল তারও ঠিক নেই, চেহারাই প্রায় ভুলতে বসেছিল। এরই মধ্যে ঘটে যায় একটা দুর্ঘটনা, ওদের দাদার সব সম্পত্তি প্রায় বিক্রি করে শেষ করে ফেলেছিল ওদের বাবা চাচা ফুপুরা, বাকি ছিল শুধু ওদের দাদার আদি বাড়ি, বহুদিনের পুরনো সেই বাড়ির এখন কোটি টাকা দাম। এলাকাটাকে এখন আর গ্রাম বা মফস্বল বলা যাবে না, তাই ঢাকার সব বড় বড় ডেভেলপাররা মুখিয়েছিল বাড়িটা কেনার জন্য, প্রথমে মোনাদের চাচা কুকুরা রাজি না থাকেও পরে যখন প্রত্যেকের হাতে টান পড়ল ঠিকই সবাই এক কথায় রাজি যে ওই বাড়ি বিক্রি করে দেবে। যেই ভাবা সেই কাজ, জীবনেও যেখানে কেউ একসাথে হয়নি টাকা পাওয়ার লোভে সবাই মিলে একসাথে রওনা দিল সেই আগে বাড়ির উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে ঘটে গেল দুর্ঘটনাটা। এক অ্যাক্সিডেন্টে গাড়ি সূত্র সবাই মারা পড়ল। এই তো মাত্র কয়েক মাস আগের কথা, সেই একই উদ্দেশ্যে মোনা, পিয়াল, জিসান আর অর্পাও রওনা হয়েছে তাদের আদি বাড়ির উদ্দেশ্যে। কে জানে তাদের ভাগ্যে কি লেখা আছে।
ওয়াও, আমাদের দাদা বাড়িটা এত সুন্দর। ইস, আগে যদি জানতাম। আগে জানলে কি করতে, বাবা মায়ের কথা ধারই ধরতাম না, কতবার এসে ঘুরে যেতাম।
তুমি যে বাবা মায়ের কথার ধার ধারার মতো মেয়ে না সেটা বোঝাই যায়।
কি কি বললে? আরে প্লিজ, তোমরা আবার শুরু করো না। দেখো পিয়াল, তুমি এরপর থেকে খুব বুঝে শুনে কথা বলবে আমার সাথে, ঠিক আছে? না হলে খুব বিপদে পড়বে, আমি তোমাকে বলে দিলাম।
কেন, কি করবে তুমি? হ্যাঁ, নিজের বাবা চাচা ফুপুদের নিয়ে যা মুখে আসে তাই বলো, আর তোমাকে কিছু বললেই তো।
মুখে যা আসে তাই বলি না, যেটা সত্যি সেটাই বলি। তাদের ওইসব ফালতু ইগোর জন্য এমনিতেই আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। জীবনে প্রথমবারের মতো দাদা বাড়িতে আসার সুযোগ হলো, তাও যদি তারা বেঁচে থাকতেন সেটাও হতো।
দেখেছো, দেখেছো তোমরা কেমন অসভ্যের মতো কথা বলছে? এরকম অসভ্য মেয়ে আমি আমার লাইফে দুটো দেখিনি, তাও আবার সে কিনা আমার বোন।
আসলে তোমাকে দেখে আর তোমার কথাবার্তা শুনে আমার খুব একটা আশ্চর্য লাগছে না জানো, বরং তোমাকে দেখে এটাই মনে হচ্ছে আমাদের পূর্বপুরুষদের কিছু না কিছু অন্তত তুমি বহন করে নিয়ে চলেছো।
ওহো, স্টপ নাও, যথেষ্ট হয়েছে, এবার চলো আমরা ভেতরে যাই, না হলে তোমাদের ঝগড়া চলতে থাকলে এখানেই রাত পার হয়ে যাবে।
আমাদের কাছে কি চাবি আছে?
চাবি লাগবে না, এখানে একজন কেয়ারটেকার থাকে, সেই আমাদের দাদা দাদি বেঁচে ছিলেন যখন তখন থেকে এখানে আছেন।
ও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, ওকে আমি আগেই জানিয়ে দিয়েছিলাম, ও আমাদের ঘর পরিষ্কার পরিষ্কার করে রান্না বান্না করে রেখেছে। আমি যতদূর জানি ওর হাতের রান্না খুবই চমৎকার।
তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করলে কি হবে, দরজা ধাক্কাতে হবে তো নাকি?
কে? আমরা ঢাকা থেকে এসেছি, দরজা খোলো।
আপনারা চলে এসেছেন? তা আসলেনই যখন, তা এত রাত করে আসলেন কেন? রাত বিরাতে রাস্তাঘাটে কি হয় তা কি আর বলা যায়?
দরজাতেই দাঁড় করিয়ে রাখবেন নাকি ভেতরেও আসতে দেবেন?
আসেন আসেন, ভেতরে আসেন।
এই বাড়ির ভেতরে এত অন্ধকার কেন? এখানে কি কোনো ইলেকট্রিসিটি নাই?
আছে তো, কিন্তু দুদিন হলো লাইন খারাপ, কমপ্লেন করেছি কিন্তু এখনো ঠিক করে দিয়ে যায়নি। মনে হয় দু চার দিন সময় লাগবে।
ও মাই গড, আমার ফোনে তো চার্জ একদমই নেই, যে কোনো সময় বন্ধ হয়ে যাবে।
আমার ফোনেরও তো একই অবস্থা।
পিয়াল, তুমি নাকি সব ঠিকঠাক করে এসেছো, সেইটাই তার নমুনা তাই তো? তুমি আগে জানতে না এখানে ইলেকট্রিসিটি নেই?
না, জানতাম না, জানলে নিশ্চয়ই আসতাম না, অন্তত তোমাকে নিয়ে আসতাম না। ও প্লিজ, তোমরা আবার শুরু করো না। একে তো নিজেরা আসার জন্য মাথা খারাপ করছিল, সেটা কিছু না, আমি বলছিলাম বারবার করে যে আমার হাতে সময় নেই, সব কাজ তাড়াতাড়ি শেষ করতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, আমি বলছিলাম।
কি
হলো এই কিসের শব্দ? ওটা
উপরে, উপরে কি কেউ আছে?
এই বাসায় অন্য কেউ থাকে নাকি? তুমি আমাকে আগে বলনি কেন?
কেউ থাকে না এই বাড়িতে, মনে হয় কোনো বিড়াল টিড়াল হবে, কিন্তু ভয়ের কিছু নেই।
তাও ভালো, কিন্তু আমার কেন জানি ভয় লাগছে, এই বাড়িটাই কেমন যেন, কেমন একটা গা ছমছমে ব্যাপার আছে।
ঠিকই বলেছ, শুনেছি এইসব বাড়িতে নাকি ভূত প্রেতের আনাগোনা থাকে।
দিশান, তুমি এসব বলছো, তোমার মতো এত শিক্ষিত একটা ছেলের কাছ থেকে আমি এরকম কিছু আশা করিনি। তুমি না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছো?
আরে পড়াশোনার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তুমি কি জানো মডার্ন সায়েন্স এখনো এইসব ভূতপ্রেতে বিশ্বাস করে?
আরে সামান্য একটা বিড়াল কোনো একটা কাঁচের জিনিস ফেলে দিয়েছে আর তোমরা সেই বিষয়টা নিয়ে এত মাতামাতি শুরু করলে, আশ্চর্য।
ঠিকই বলেছেন, এসব ব্যাপার নিয়ে খুব বেশি মাতামাতি না করাই ভালো। আপনারা যে কাজে এসেছেন সেই কাজ যত দ্রুত সম্ভব শেষ করে চলে যান এখান থেকে। এই বাড়িটা আপনাদের জন্য খুব একটা নিরাপদ না।
মানে কি বলতে চাও তুমি?
আমরা গ্রামগঞ্জের মানুষ, আমরা যা বিশ্বাস করব আপনাদের যে তাই বিশ্বাস করতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? কিন্তু
কিন্তু কিন্তু কি
কিন্তু কিন্তু আপনারা কেন বুঝতে পারছেন না, কেউ চায় না এই বাড়ির সন্তানেরা এই বাড়িতে আসুক, আর সেই জন্যই হয়তো আপনাদের বাবা মা চাচা ফুপু সব একই সাথে।
কি যাতা বলছো তুমি বলো তো, এইসব গ্রামের লোকজনের কুসংস্কার যে কবে যাবে?
আপনারা যেদিন আমাকে জানালেন যে আপনারা আসবেন সেদিন থেকে এই বাড়ির আশেপাশে একটা কালো বিড়াল ঘুরঘুর করছে। আগে কখনো এই বাড়িতে কোনো বিড়াল ছিল না, রাত হলেই তার কান্নার আওয়াজ শোনা যায়। আপনারা ভয় পাবেন না, আমি তো আছি, আমি থাকতে আপনাদের কোনো ভয় নেই, আমি নিজের জানের বিনিময়ে আপনাদের রক্ষা করব। আমারও আপনাদের মন খেয়েছে। এখন শোনেন, হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন, চলেন।
বিড়াল মোনাদের কেয়ারটেকারটা কি ইঙ্গিত করতে চাইছে? কি ঘটতে চলেছে ওপি পিয়াল জিসান আর মোনার জীবন? ওদের এই আদি বাড়ির পেছনে কি রহস্য লুকিয়ে আছে? ওদের আদি পুরুষদের মৃত্যুর জন্য কে দায়ী? কেনই বা সবাই একই সাথে একই দিনে কোনো এক দুর্ঘটনায় মারা গেল? এই বাড়ির উপরে কি কোনো অশুভ কালো ছায়ার হাত পড়েছে? মাত্র দুই একদিনের ব্যাপার, ভালোই ভালো সব মিটে গেলই। কোনো অশুভ ছায়া যদি থেকেও থাকে তাদের পিয়াল অর্পা জিসান আর মোনার জীবনে থাকে, তাহলে এই বংশ ধ্বংস হয়ে যাবে। ওরা সবাই যার যার ঘরে যায়। ইলেকট্রিসিটি বিহীন ওই বাড়িতে মোমবাতির মৃদু আলো নিজেরা ফ্রেশ হয়ে যায়। হাত মুখ ধুয়ে কাপড় পাল্টে নিচে বসার ঘরে এসে বসে অর্পার মোনার কেমন যেন গা ছমছম করতে থাকে। ওদের চোখে মুখে ওদের মনের ভয় স্পষ্ট হয়ে উঠেছে। সেই দিক থেকে জিসান আর পিয়াল অনেকটাই স্বাভাবিক। ওদের মুখ দেখে বোঝার উপায় নেই যে ওদের মনেও একটা ভীতি কাজ করছে। কি হবে কে জানে। পিয়াল আর মোনার ঝগড়াও অনেকটা কমে এসেছে। এখন আর কথায় কথায় আগের মতো তর্ক বিতর্ক শুরু করছে না ওরা। মোমবাতির আলোয় বেশ মজা করেই রাতের খাবার পালা শেষ করে নিল ওরা। ক্যাটটাকে ওদের বাবা মাদের ছোটবেলার অনেক গল্প শোনেন। ছোট থেকে ওদের মধ্যে বলি বলা ছিল না, ছোট খাটো বড় সড়ো নানা বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত। কখনো কখনো লেগে যেত মারপিট। নিশানদের দাদা দাদি খুবই বিরক্ত হয়ে গিয়েছিলেন নিজের ছেলে মেয়েদের উপর। তাই একসময় সিদ্ধান্ত নেন প্রত্যেককে দূরে শহরে পাঠিয়ে দেবেন। টাকা পয়সার তো অভাব ছিল না, তাই প্রত্যেকের নামে আলাদা আলাদা বাড়ি কিনে দিয়েছিলেন। আর তারপর থেকে দুই বুড়ো বুড়ি একা। তাদের ছেলেমেয়েরা কোনো দিন একসাথে তাদের সাথে দেখা করতে আসত না।
এমনিতেও বাবা মায়ের উপর টানও তাদের বেশ কমই ছিল, কিন্তু তবুও বাবা মা বলে কথা, এরকম অদ্ভুত ছেলে মেয়ে বা ভাই বোন খুব কমই দেখা যায়। এসব তো অনেকদিন আগের কথা, তবুও যেন আজকের দিনের নিউক্লিয়ার ফ্যামিলি বলতে যা বোঝায় তার যাত্রা বোধ হয় শুরু করেছিলেন অর্পার চাচা পুকুরে। কেয়ারটেকারের মুখে এইসব কথা শুনতে শুনতে খুবই বিরক্ত লাগছিল মোদার, তার মেজাজ গরম হয়ে যাচ্ছিল। সমস্যা কি মেয়েটা, কথায় কথায় একটু রেগে যায় কেন?
অনেক হয়েছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের রেস্ট নেওয়ার দরকার। এসব ইউজলেস মানুষের সঙ্গে ইউজলেস কথাবার্তা শুনতে মোটেও ভালো লাগছে না।
মোনা, তুমি কিন্তু আবার বেশি বাজে বকা শুরু করেছো। তোমার ভালো লাগছে না বলে তুমি তোমার গুরুজনদের অপমান করতে পারো না। ভালো না লাগলে তুমি চলে যাও এখান থেকে।
তুমি আমাকে চলে যেতে বলার কি? হ্যাঁ, আমার ইচ্ছা হলে আমি এখানে থাকবো, না হলে থাকবো না। আমাকে ভুল করো, তুমি উপদেশ দিতে আসবে না। আমি আমার নিজের অধিকারে এখানে আসছি।
অধিকার? কিসের অধিকার? ভুলে যেও না, তুমি একটা মেয়ে, আর একজন মেয়ে হয়ে তোমার যেটুকু প্রাপ্য আমার প্রাপ্য তার দ্বিগুণ। আমি চাইলেই তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে
শিক্ষিত মুখের মতো কথাবার্তা বলার জায়গা পাও না তুমি, তাই না? তুমিও এটা ভুলে যেও না, তুমি এই বাড়ির মেয়ে ছিলে আর আমার বাবা এই বাড়ির ছেলে ছিলেন। অধিকার প্রাপ্য এইসব কথা বলার আগে নিজে ভালো করে মানে খুঁজে এসে।
This track was downloaded from FusionBD.com.
আমাকে বের করে দেবার আগে আমি তোমাকে বের করে দিতে পারি। লাগি লোভী কথা কার?
লোভী তো তারও কম না। আমরা কিন্তু প্রত্যেকেই এখানে এসেছি সম্পত্তি আর টাকার লোভে। লোভ বলো আর প্রয়োজন দুটোই একই কথা।
আরে ওইটা কে? ওই যে সিঁড়িতে।
হ্যাঁ, তাই তো মনে হচ্ছে কোনো মানুষ।
নিশ্চয়ই কেয়ারটেকারটা হবে।
আরে আরে না না, সাদা শাড়ি পরা, অনেক লম্বা চুল, দেখো না আচ্ছা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ আমিও দেখতে পাচ্ছি। কে ওটা?
আমি আগেই বলেছিলাম এই বাড়িতে অন্য কেউ থাকে। ওই কেয়ারটেকারটা নিশ্চয়ই ব্যবসা শুরু করেছে, আমাদের বাড়িতে অন্য মানুষ ঢুকিয়ে ভাড়া দিয়ে নিজের আখের গোছাচ্ছে।
না পিয়াল, ভালো করে দেখো, ওটা কোনো মানুষ না। ওটাকে আমার কেমন যেন লাগছে, ছায়ার মতো, না আবার মানুষের মতো। ওটা ওটা আসলে কি কোনো ভূত? ভূত প্রেত নয় তো?
কি বলছো দিশান, তোমার কি মাথা ঠিক আছে?
না না হপা, ভালো করে দেখো, দেখলে ঠিকই বুঝতে পারবে। দেখো ওটার ভিতর দিয়ে উল্টো পাশে সব কিছু একদম পরিষ্কার আর স্পষ্ট দেখা যাচ্ছে।
হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু কি করে সম্ভব?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল পাকিয়ে যাচ্ছে। আসলে আসলে সব সবই বইটার দোষ।
কোন বইটা?
দেশে আসার সময় ফ্লাইটে একটা বই পড়ছিলাম ভূতপ্রেতের অস্তিত্বের উপর। ওখানে আমি সব পড়েছি, বাস্তবেদের অস্তিত্ব আসলেই আছে।
যত সব বোগাস কথাবার্তা।
কি ব্যাপার, কোথায় গেল? কোথায় গেল?
ওই তো ওই তো একবার তোমার পেছনে। আমি আমি স্পষ্ট দেখেছিলাম ও তোমার পেছনেই ছিল, তোমরা সবাই মিলে ওদিকে তাকাতেই।
জিসান, তোমার পেছনে ওটা কি?
বাঁচাও বাঁচাও। কি ব্যাপার? তোমরা তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা?
আবার কোথায় যেন ভ্যানিশ হয়ে গেল
ওই ক্যাটেগরির বাচ্চাটা। কই তার টেক কেয়ারের এই নমুনা? ওই ক্যাটেগর কোথায় গেলে তুমি?
আমি নিজেই খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, আজকে যে কাহিনীটা আমরা কুয়াশায় শুনছিলাম এতক্ষণ ধরে, প্রথম পর্বটা শুনলাম, এর পরের পর্বে যাবো একটা ছোট্ট বিরতি নিয়ে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকের কাহিনীর একটু একটু, যারা মিস করে গেছে ওনাকে লিখে পাঠিয়েছেন, আপু প্রথম থেকে একটু বলো। তো আমরা যেটা দেখি যে শুরুতেই দেখি যে মোনা, জিসান, অর্পা এবং পিয়ান, এরা চারজন কাজিন ব্রাদার এন্ড সিস্টার্স, এরা সব দেশের বাড়িতে গেছে। যদিও তারা অন্য সময় তাদের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না, কারণ তাদের বাবা মারা কেউ তাদের সঙ্গে যোগাযোগ রাখেনি, যার ফলে তারা ভালো করে চিনত না। তো কোন একটা বিষয়ে তাদের মধ্যে মিল আছে, একটা ক্ষেত্রে মিল হয়ে গেছে। পরের দিকে আমরা দেখলাম যে সেটা হচ্ছে সম্পত্তি, তাদের পৈতৃক সম্পত্তি আছে দেশের বাড়িতে, যেটা বিক্রি করবার জন্য সবাই একত্রিত হয়েছে এবং যাচ্ছে। এবং যখন গেছে তখনও দেখলাম যে পিয়াল এবং মোনার মধ্যে ঝগড়াঝাটি চলছে, তাদের যে ছোটবেলার থেকে যে তাদেরকে সরিয়ে রাখা হয়েছিল সেটার প্রভাব খুব ভালোভাবে পড়েছে তাদের উপরে। তো যাই হোক, তারা যখন তাদের গ্রামের বাড়িতে গেল, পৈতৃক ভিটায় গেল, সেই বাড়িতে যে বাড়িটা তারা বিক্রি করে দেবে ডেভেলপারের কাছে, সেখানে একজন কেয়ারটেকার আছেন যার কণ্ঠস্বর অদ্ভুত রকমের, শুনলেই ভয় করে। তার কাছ থেকে জানতে পারলো যে এই বাড়িতে কিছু একটা রয়েছে বা কিছু একটা আছে, সবাই ভয় পায়, একটা কালো বিড়ালের গল্প বলে। এবং আমরা ভীষণ ভয়ের কিছু দৃশ্য আমরা দেখলাম, মানে কি শুনলাম, কানে শুনলাম এবং কল্পনায় দেখলাম যে ভীষণ ভয় চেঁচামেচি হচ্ছে, কিছু একটা দেখতে পাচ্ছে তারা বা কিছুটা সরে যাচ্ছে, ছায়া দেখলো অনেক কিছু। আসলে কি, আসলে কি আছে ওই বাড়িতে আমরা এখনো কিন্তু জানি না, এবং সেটাই আমরা জানবো পরের পর্বে। ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাবো সেই পর্বে। সঙ্গে যারা আছেন প্লিজ সঙ্গে থাকুন, আর কুয়াশা আমাকে লিখতে থাকুন, যেখানে মোবাইল থেকে 2221 এই নাম্বার আপনি শুনছেন রেডিও।
আপনারা এত চিৎকার চেঁচামেচি করছেন কেন?
এতক্ষণ গলা ফাটিয়ে চেঁচাচ্ছি আর তোমার এতক্ষণে টনক নড়েছে, বেটা ফাজিল কোথাকার, কোথায় ছিলে তুমি?
আপনাদের জন্য পানি আনতে গিয়েছিলাম, এটা তো আর শহর না যে ট্যাপ খুললে খাওয়ার পানি পাওয়া যায়, টিউবওয়েল চেপে পানি নিয়ে আসতে হয়।
রাখো তোমার টিউবওয়েলের কেচ্ছা কাহিনী, ঠিক করে বলো এই বাড়িতে আর কে কে থাকে?
আর কে থাকবে? আর তো কেউ থাকে না, শুধু আমি আর
আমি আর
আমি আর আমি
চুপ একদম চুপ, আমরা ভয়ে মরে যাচ্ছি আর আর তুমি হাসছ।
তাই তো বলছি, যত তাড়াতাড়ি পারে এখান থেকে চলে যান, কাজ ছেড়ে চলে যান এখান থেকে, কখন কি হয় কিছুই বলা যায় না, এ বাড়ির পরিবেশ আপনাদের জন্য নিরাপদ না।
সাদা শাড়ি পরা লম্বা চুলের বুড়িটা কে ছিল ঠিক করে বলো। কিন্তু
আমি জানি না, তবে আমার মনে হয় আপনাদের এই বাড়িতে আসাটা কেউ পছন্দ করছে না।
কে পছন্দ করছে না
কে জানে, হয়তো আপনাদের দাদা দাদি বা নানা নানি পছন্দ করছেন না। তারা চাইতেন না তাদের বংশধরেরা কেউ এ বাড়িতে আসো। শেষ জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন তারা।
যত সব অ্যাবসার্ড কথা, আমাদের নানা নানি চাইবেন না যে আমরা এখানে আসি?
না, চাইতেন না। আপনাদের বাবা মাদের উপর তাদের অনেক রাগ ছিল। সে যাই হোক, এখন যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ুন, সকালে উঠে কাজ সেরে চলে যান এখান থেকে, তাহলে আমিও মুক্তি পাই এখান থেকে।
অসম্ভব, আমি একা একা ঘর ঘুমাতে পারবো না। আমিও পারবো না।
তাহলে একটা কাজ করো, তোমরা দুইজন একই সাথে এক ঘরে ঘুমাও, আর আমি আর জিসান এক ঘরে থাকি। আলাদা আলাদা ঘরে থাকাটা বোধ হয় আমাদের জন্য ঠিক নিরাপদ না।
ঠিকই বলেছেন আপনারা, একা থাকাটা আপনাদের জন্য নিরাপদ না। তবে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, মোমবাতি নিভিয়ে ঘুমাবেন না যেন। যতই অসুবিধায় হোক, সব ঘরে মোমবাতি যেন জ্বলে। শুনেছি আগুনের আশেপাশে নাকি অশুভ কিছুই আসতে পারে না। তাহলে সবাই ঘুমিয়ে পড়ুন, শুভরাত্রি।
পিয়ালের কথা মতো সবাই গিয়ে শুয়ে পড়ল। কেউ কারোর ঘরে মোমবাতি নেভাল না। মোমবাতির আবছা আলো সব কিছু যেন আরো অস্পষ্ট আর ভৌতিক হয়ে উঠতে থাকে। এই ভৌতিক পরিবেশে কারোরই আর ঘুম আসছিল। মোনার অল্প অনেকক্ষণ গল্প করে এটা সেটা নিয়ে গল্প করে অবশেষে ঘুমিয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে পড়েছে কেউ বুঝতে পারল না। অনেকক্ষণ পর হঠাৎ ঘুম ভাঙল আকাশ। বিছানার পাশে হাত পড়তে চমকে উঠল সে। বিশাল বড় বিছানা জুড়ে হাতে হাতে খুঁজতে লাগলো সে। মনে নেই বিছানা, ভয় গলা দিয়ে আওয়াজও বের হচ্ছে না অপার। তখনই তার মনে হল মোমবাতির আলো কোথায় গেল। তবে কি মোমবাতিতে নিয়ে মোনা কোথাও গিয়েছে? কি জানি, হয়তো টয়লেটে গিয়েছে। যা তাও ভালো, জানে পানি ফেলে দিল অপারে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখা যাক, একটু পরেই হয়তো ফিরে আসবে সে। কিন্তু না, দেখতে দেখতে তো আধ ঘন্টা পার হয়ে গেল, কিন্তু মোনার ফিরে আসার কোনো নাম গন্ধ নেই। আবার ভয় এসে জড় হতে লাগলো অল্পের মনে। মোনা ঠিক আছে তো? হাজার হলো বোন তো, কিছু হয়ে গেলে অবশ্যই খারাপ লাগবে তার, মনে মনে প্রার্থনা করতে লাগলো অল্পা আর অপেক্ষা করতে লাগলো মোনার জন্য। আরো আধ ঘন্টা পার হয়ে গেল, তবুও ফিরে এলো না মোনা। কি হয়েছে ওর, কোথায় গেল মেয়েটা? এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে উঠে গিয়ে ঘর থেকে বেরিয়ে যে খুঁজে আসবে সেই সাহসও নেই অল্পার। আর মোমবাতিটাও তো নিয়ে গেছে মোনা, এখন কি করা যায়? অনেকক্ষণ বসে থেকে দিকবিদিক চিন্তা করে অনেক সাহস জোগাড় করে বিছানা থেকে নেমে এলো অল্পা। ঘর থেকে বেরিয়ে অন্তত জিসান আর পিয়ালকে তো খুঁজে বের করতে হবে, ওদের জানাতে তো হবে বিষয়টি। নিকশ কালো অন্ধকারের মধ্যে এক পা ফেলে এগিয়ে যেতে লাগলো অল্পা। দরজা খুলে বের করে কোথাও এক চিলতে আলো দেখতে পেল না। মনের মধ্যে যত ভয় আছে সে সব এসে ভিড় করতে লাগলো। অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না অর্থাৎ। জিসান পিয়ালরা কোন ঘরে আছে কে জানে, যেখানে এসে থামছে মনে হচ্ছে একটু আগে সেখান থেকে হেঁটে গেছে। যেন কোনো এক গোলক ধাঁধার মধ্যে চক্কর কাটতে কাটতে নিঃশেষ হয়ে যাচ্ছে। হাঁপিয়ে উঠছে অল্পা, আর ঠিক তখনই কানে এলো অদ্ভুত কোনো এক আওয়াজ।
বল, চলে যাবি? বল, বল এই বাড়ি ছেড়ে চলে যাবি? বল, বল, বল চলে যাবি? এই এই বাড়ি, এই বাড়ি শুধু আমার, আমি থাকবো এই বাড়িতে, আর কেউ থাকবে না। বল, বল চলে যাবি? বল, তোর তোর এত বড় দোষ, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আমার আমার সাথে জাদুরি করিস, আমি তোকে আমি তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো তোকে, আমি তোকে মেরেই ফেলবো। তোকে ছেড়ে দিলে তুই তুই গিয়ে অন্য ভাই বোনদের সাথে চক্কা পাকাবি, আমি কিছু বুঝি না মনে করেছিস? আমি সেই সুযোগ কিছুতেই দেবো না। তোর কষ্ট হচ্ছে তাতে আমার কি, আমি তোকে মেরেই ফেলবো। তোর তোর এত টাকার লোক, তুই যে আমার ব্যাগ থেকে দলিল চুরি করে পালাচ্ছিলিস, তুই ভেবেছিলিস তুই পালাতে পারলেই তুই সব সম্পত্তির মালিক হয়ে যেতিস, আমি তোকে খুঁজে বের করতাম না। তোর তোর আর কোনো উপায় নেই, তোকে মরতেই হবে, মর মর তুই, মর 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 তুই, মর মর মর।
অর্থাৎ এক চিৎকার দিয়েই ছুটে চলে আসে ওখান থেকে, ভয়ে কাঁদতে কাঁদতে এদিক সেদিক ছুটোছুটি করতে করতে অবশেষে একটু দরজা খুঁজে পায়। দরজার কড়া ধরে সজোরে নাড়তে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। তখনই হঠাৎ করে খেয়াল হয় দরজা তো খোলা দিয়ে। আবারও অল্প হাঁটতে হাঁটতে খুঁজতে থাকে অন্য কোনো এক দরজা, অন্ধকারে কিচ্ছু চোখে দেখছে না সে। পিয়াল এভাবে মেরে ফেলছে মোনাকে, একই রাগ ওর মোনার উপর। ওদেরকে চোখে দেখেনি অল্প, ওদের গলা ঠিক চিনতে পেরেছিল সে। আর পিয়ালও নিশ্চয়ই ওর চিৎকার শুনে ওকে চিনে ফেলেছিল। এখন যদি এখন যদি পিয়ালের পিছনে আর ওকে মেরে ফেলে অর্পার মতো, ভয়ে কুঁকড়ে যেতে থাকে অর্পা। বেশি হারায় খুঁজতে থাকে জিসানের ঘর, এখন একমাত্র জিসানই পারবে ওকে বাঁচাতে। অনেকক্ষণ অন্ধকারে থাকলে নাকি চোখ শুয়ে যায়, কিন্তু এক কেমন আঘাত যে চোখে আর কিছুই দেখতে পাচ্ছে না। অবশেষে আবার একটা দরজা খুঁজে পেল অল্পা, প্রচন্ড জোরে ধাক্কাতে থাকে।
কি হয়েছে, কি হয়েছে অল্পা, কি ব্যাপার, তুমি এরকম করছো কেন অল্পা? আমি এখানে থাকবো না তো কোথায় যাবো?
মোনাকে
মারছে মানে কে মারছে ওকে, কে মারছে মোনাকে? কোথায় মোনা, তুমি ওকে একা ফেলে এসেছো কেন, তাও আবার এই অন্ধকারের মধ্যে?
মোনা কোথায় তুমি জানো না? আমার সাথে ফাজলামো করো না, তুমি তুমি মোনাকে মেরে ফেলছিলে।
আমি কেন মোনাকে মেরে ফেলতে যাব?
হ্যাঁ, তুমি মোনাকে মেরে ফেলছিলে, কারণ ওকে তুমি সহ্য করতে পারো না। তোমার মতো স্বার্থপর ছেলে আমি একটাও দেখিনি। তুমি টাকার লোভে নিজের আপন মামাতো বোনকে মেরে ফেললে।
কি বলছো এসব পাগলের মতো? ও কেন মেরে ফেলবে মোনাকে? তুমি নিশ্চয় দুঃস্বপ্ন দেখেছো।
না জিসান, আমি দুঃস্বপ্ন দেখিনি। এই এই একটু আগেই হয়েছে সব ঘটনা। আমি নিজের কানে ওদের দুজনের গলা শুনেছি।
আরে আরে, একটু আগে তো পিয়াল আমার সাথেই ছিল, আমরা সারা রাত একটুও ঘুমাইনি, গল্প করছিলাম আমরা।
তাহলে ওখানে কে ছিল?
কোথায়?
তার আগে বলো তো মোনা কোথায়?
আমি আমি জানি না, অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমার ঘুম ভাঙতে দেখে মনে বিছানায় নেই, ঘরে মোমবাতিও নেই, সারা বাড়ি অনেক খোঁজাখুঁজি করে কোথায় যেন আমি পিয়াল আর মোনার গলা শুনতে পেলাম। শুনলাম পিয়াল মোনাকে মেরে ফেলছে আর মোনা যন্ত্রণায় কাঁপছে।
এই পিয়াল, আর দেরি করা ঠিক হবে না, মোনাকে খুঁজে বের করতে হবে।
হ্যাঁ বাপ্পা, তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে না?
আমি আমি জানি না, আমার হাত পা কেমন করছে, আমি আর পারছি না, আমার শরীরে আর একটা কোথাও শক্তি নেই।
তোমাকে তোমাকে পারতেই হবে অর্পা, কারণ আমাদের মোনাকে খুঁজে বের করতেই হবে। কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না।
আচ্ছা আচ্ছা, আমরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছি, তোমাকে একা রেখে যাওয়াটাও ঠিক হবে না। চলো তো, চলো আমাদের সাথে,
চলো চলো।
অর্পাকে ওরা ধরে নিয়ে যায়। অর্পা কেমন যেন করতে থাকে, অর্পা ক্রমাগত কাঁদতে থাকে, কেমন অস্বাভাবিক আচরণ করতে থাকে। সে পিয়াল আর জিসান ওকে ধরেই রাখতে পারছে না, তারপরও ওকে ধরে নিয়ে যেতে হবে সেখানে যেখানে আছে মোনা। এখন আর ওদের চারিদিকে অন্ধকার নেই, ওদের হাতে আছে একটা মোমবাতি, যার কারণে ওরা সহজেই খুঁজে বের করতে পারবে মোনাকে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ওঠা অর্পাকে নিয়ে ওরা সারা বাড়িময় খুঁজে বেড়াতে থাকে মোনাকে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল মোনা? বাসার ভিতরে বড় সিঁড়িটা দিয়ে একবার উপরে উঠে উঠে সব উপরের ঘর বারান্দা বাথরুম তালা দিয়ে রাখা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে, কিন্তু কোথাও পাওয়া যায় না মোনাকে। একইভাবে সব ঘর বাথরুম বারান্দা ট্রেন পার করে ফিরতে থাকে, কিন্তু কোথাও পাওয়া যায় না। কিন্তু এত খোঁজাখুঁজির মধ্যে এটাই ওদের মনে ছিল না যে মোনারা যেই ঘরে রাতে ছিল সেই ঘরেই তো খোঁজা হয়নি। তারপর দৌড় দিয়ে ওই ঘরে গিয়ে ঢুকে পিয়াল জিসান আর অর্পা গিয়েটা দেখলো,
কি ব্যাপার অর্পা, মোনা এখানে আর তুমি আমাদের পুরো বাড়ি ঘুরিয়ে নিয়ে এলে?
আমি তো কিছুই বুঝতে পারছি না, মোনা এখানে এলো কোত্থেকে? আমি সারা বিছানা হাঁচড়ে হাঁচড়ে খুঁজে বেরিয়েছি, কিন্তু ও এখানে ছিল না।
তোমার কি হয়েছে অর্পা? আমি তোমাকে খুব ম্যাচিউর মনে করেছিলাম, তোমার কাছ থেকে আমি এরকম আচরণ আশা করিনি।
জিসান বিশ্বাস করো, মোনা এখানে ছিল না।
দাঁড়াও দাঁড়াও এক মিনিট, মোনার কি হয়েছে? মোনা এরকম অস্বাভাবিক আচরণ করছে কেন? দেখো কেমন যেন কাঁপছেও।
দেখেছো, আমি তোমাদের বলেছিলাম না মোনাকে পিয়াল মেরে ফেলতে চেয়েছিল। দেখো দেখো মোনার কি অবস্থা করেছে ও।
আমি মোনার এই অবস্থা করেছি মানে? আমি তো সারা রাত জিসানের সাথে ছিলাম, আমার তো মনে হচ্ছে তুমি মোনাকে মেরে ফেলার চেষ্টা করে এখন আমার ঘরে দোষটা পাচ্ছ।
আহা,
তোমরা একজন আরেকজনের উপর দোষ না চাপিয়ে দেখো মোনার কি হয়েছে। মোনা, এই মোনা কি হয়েছে তোমার? কে তোমার এই অবস্থা করলো?
মোনা কিছু একটা দেখাতে চাইছে, কিন্তু কি
নিজের উপর থেকে দোষ সরানোর জন্য এখন তো তুমি অনেক কিছুই বলবা।
আমি আমার উপর থেকে দোষ সরানোর চেষ্টা করছি না, এত বেশি না বুঝে ও কি বলতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করো। কি মোনা, কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো।
মোনা ওই টেবিলটার দিকে কিছু একটা দেখাতে চাইছে। কি মোনা, কি বলো বলো?
পানির গ্লাস? পানি খেতে চাও তুমি?
তাহলে কি
তোমার ব্যাগ? তুমি ব্যাগ নিতে চাও?
মোনার অবস্থা তো মনে হয় আরো খারাপ হয়ে যাচ্ছে, এখন কি হবে?
আমার মনে হয় মোমবাতি দেখাতে চাচ্ছে। মোমবাতি দেখে ও কি বোঝাতে চাইছে?
মোমবাতির কথা আমাদেরকে বলেছিল কেয়ারটেকার। আচ্ছা, বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে কিন্তু সে কোথায়?
ও নো, মোনা মোনাকে মনে হয় আর বাঁচানো গেল না।
হোলি ক্র্যাপ ম্যান, আমার মনে হয় কেয়ারটেকারটাই, হ্যাঁ হ্যাঁ কেয়ারটেকারটাই, কেয়ারটেকারটাই মোনার এই অবস্থার জন্য দায়ী।
আমারও তাই মনে হয়। সারা বাড়িতে এত হইহট্ট করল, তার মধ্যে ওর কোনোই খবর নেই। তার মানে এর পেছনে ওরই হাত আছে।
ও শুরু থেকেই চাইছিল না যে আমরা এই বাড়িতে আসি বা থাকি। আচ্ছা, আমাদের বাবা মায়েদের মৃত্যুর পেছনে ওর হাত নেই তো?
থাকতে পারে, আমাদের আর সময় নষ্ট না করে ওই ব্যাটাকে খুঁজে বের করতে হবে।
কি হলো, আবার কি হলো? চলো, আর সময় নষ্ট করার মতো সময় নেই।
ভয়াবহ সব ঘটনা ঘটছে পিয়াল, জিসান, অর্পা এবং মোনার মোনাদের পৈতৃক বাড়িতে, যেখানে ওরা গিয়েছিল সম্পত্তি বিক্রি করবার কারণে। আমরা শুরুতে কিছুটা বলে দিয়েছি, আর এখন দেখা যাচ্ছে যে মোনা মারা গেল কি গেল না সেটাও আমরা বুঝতে পারছি না। একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে যেটা অর্পা দেখেছিল, যে পিয়াল মোনাকে খুন করতে চাইছে, অথচ পরে জিসান আর পিয়ালের ঘরে গিয়ে দেখতো যে পিয়াল সেখানেই ছিল এবং পিয়াল ক্রমাগত অস্বীকার করে যাচ্ছে যে সে সেখানে যায়নি। তাহলে মোনাকে কে মারতে গিয়েছিল? পরে মোনাকে যখন খুঁজে পাওয়া গেল মোনা কিছুই বলতে পারলো না, শেষ পর্যন্ত শুধু আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখাচ্ছিল যেটা ওরা কেউ বুঝতে পারেনি। কিন্তু একদম শেষে আমরা এই পর্ব শেষ হওয়ার আগে একটা চিৎকার শুনলাম। এই চিৎকারটা কার? আবার কি হতে যাচ্ছে? আবার কি হলো? আবার কি কেউ মারা গেল নাকি কোনো ভূত পেটে চিৎকার? যেটাই হোক সেটা আমরা জানবো পরের পর্বে। ছোট একটা বিরতি নিয়ে সঙ্গেই থাকবে। আজকে সামিল আছি আপনার সঙ্গে কুয়াশার রাতে, আর আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমাকে লিখে পাঠানোর ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221। এবার ওরা তিনজন মিলে খুঁজতে বের হলো কেয়ারটেকারকে। কোন ঘরে যে ও থাকতো সেটা কেউ জানে না, তবু আন্দাজ করে করে রান্নাঘরের পাশের ঘরটাতে গিয়ে হাজির হলো অর্পা, জিসান আর পিয়া। গিয়ে দেখে কেয়ারটেকারও শেষ, তাকেও একইভাবে গলা টিপে মেরে ফেলা হয়েছে। মোনা তো তাও কিছুক্ষণ বেঁচে ছিল, কিন্তু কেয়ারটেকারের কাছ থেকে কোনো কিউই পাওয়া গেল না। কি হচ্ছে এইসব ওদের সাথে? কে লেগেছে ওদের পেছনে? কে মেরে ফেললে মোনা আর কেয়ারটেকারকে? কি শত্রুতা ছিল ওদের সাথে তার? তবে এবার কি ওদের পালা, জিসার, অর্পা আর পিয়ালের? কিন্তু কেন এবার কেউ ওদের সাথে এমন করবে? ওরা কার কি ক্ষতি করেছিল? তবে তবে কি কেয়ারটেকারের কথাই ঠিক? ওদের এখানে আসাটা কি ওদের পূর্বপুরুষরা মেনেই নিতে পারছে না? ওদের নিজেদের নানা নানি, দাদা দাদি, তাদের কেমন রাগ, কেমন অভিমান যে নিজের বংশকে নির্বংশ করে দিতে হবে? কিছুই বুঝতে পারছে না অর্পা, দিশা, নারপিয়াল। ভয়ে সবার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনজন হাত ধরাধরি করে নিচের বড় বসার ঘরটাতে এসে বসে। ঠিক তখনই ভেসে আসে এক অদ্ভুত ভূতরে একটা কণ্ঠ, আর সেই সাথে সেই ছায়া, সাদা শাড়ি পরা ভয়ানক কালো লম্বা চুলওয়ালা সেই অভিশপ্ত কালো ছায়া।
এখন কি হবে?
শান্ত হও, শান্ত হও তোমরা। তোমরা যদি ভয় পাও তাহলে তাহলে ও আরো বেশি ভয় পাইয়ে দেবে।
আমার কেমন যেন লাগছে।
আরে আরে অর্পা, এই দিশান দেখো, অর্পা কেমন, অর্পা কেমন যেন করছে।
অর্পা, এই অর্পা, কিচ্ছু হয়নি, দেখো দেখো ও চলে গেছে। আর কিছুক্ষণ পরেই দিনের আলো ফুটবে, তখন আর কোনো ভয় থাকবে না আমাদের।
চলে গেছে?
হ্যাঁ হ্যাঁ, ও চলে গেছে। আমি বলেছিলাম না, আমরা যদি স্ট্রং থাকি তাহলে ও আর পাত্তা পাবে না। দেখেছো, আমরা ভয় পাইনি আর আর ও চলে গেছে।
যায়নি, ও
এখনো আছে। নেই অর্পা, ও চলে গেছে।
ও আছে তোমার পেছনে।
ও ও মা গো, বাঁচাও বাঁচাও, কেউ আমাদের বাঁচাও।
আবার আবার কোথায় গেল, কোথায় গেল? এরকম করছো কেন তুমি?
অনেক ছোটবেলায় শুনেছিলাম ওর মিল্কি রোগ আছে, এত বেশি ভয় পেয়ে ও বোধ হয় ওর শরীর খারাপ করছে। জিসান জিসান জিসান, অর্পা অর্পা মরে যাচ্ছে না তো?
হ্যাঁ, অর্পা অর্পা কি হলো তোমার? অর্পা, এই অর্পা, ও আবার এসেছে তোমার পেছনে।
আমি মরে যাচ্ছি জিসান।
বিয়াল বিয়াল সাবধান, ও এখন তোমার দিকে আসছে। বিয়াল বিয়াল পালাও পালাও, বিয়াল পালাও,
কোথায় পালাবো, কোথায় যাবো আমি?
বিয়াল তোমাকে ধরে ফেলেছে প্রায়, পালাও বিয়াল পালাও।
চোখের সামনে পিয়ালকে গলা চিপে শেষ করে সে সাদা শাড়ি পরা অশুভ ছায়াটা। এরপর এগিয়ে আসতে থাকে জিসানের দিকে। জিসানের পা নড়ে না, সেই ছায়াটা তার মুখে অদ্ভুত একটা হাসি ফুটিয়ে এগিয়ে আসতে থাকে। আস্তে আস্তে ঠিক জিসানের সামনে এসে জিসানের মধ্যে মিলিয়ে যায়। জিসান তার হাত পকেট থেকে বের করে, জিসানের হাতে ছোট্ট একটা রিমোটের মতো জিনিস। রিমোটটা বের করে একটা বাটনে চাপ দিতে সারা বাড়ি জুড়ে আলো জ্বলে উঠে।
এই বাড়ি, এই বাড়ি এখন শুধুই আমার। আমার পূর্বপুরুষরা আসলে ঠিকই ভেবেছিল, এই বংশের বংশধরদের লোভের কাছে এই বাড়িটাকে জিম্মি করে রাখতে চাইনি না। তারা সবাইকে দূরে সরিয়ে সরিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু কি হলো,
আমার বাবা মা চাচা ফুপু আমার পুরো বংশ ওদের বংশ করে দিলাম আমি। ওদের গাড়ির ব্রেক ফেল করিয়ে প্রথমে অ্যাক্সিডেন্ট করা, পরে যারা বেঁচে ছিল তাদেরও মেরে ফেললাম কাঁচের বোতল দিয়ে মাথা ফাটি। আর আমার জেনারেশন, ও এদেশের মানুষ এখনো এত ব্যাগ ডেটেড তা আমার ধারণাই ছিল না। ওদেরকে মারার জন্য ব্যবহার করলাম আমার লেজার টেকনোলজি। এত বছর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার একটা ভালো ফল তো দেখাতে হবে, তাই না? আর এই সব আমার জন্য। এই বাড়ির একমাত্র উত্তরাধিকার হিসেবে এখন বেঁচে আছি শুধুই আমি। আমার থেকে বেশি কেউ লোভী নেই আমার এই গোষ্ঠীতে, কেউ না, কেউ না। আমি এখন অনেক অনেক টাকার মালিক, অনেক টাকা, কোটি 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 টাকার মালিক।
হঠাৎ আবার চারদিক অন্ধকার হয়ে গেল। জিসান পকেট থেকে আবার তার রিমোটটা বের করল, অনেকক্ষণ টেপাটেপি করল, কিন্তু কোনো লাভ হলো না। হঠাৎ সে অন্ধকারের মধ্যে দেখতে পেল একটা ছায়া মূর্তি। সে তার রিমোটের লেজার লাইটের বাটনটা বারবার বন্ধ করার চেষ্টা করল, কিন্তু পারল না। কিন্তু এই লেজারের আকৃতি জিসানের বানানো লেজারের মতো না, কিন্তু তার খুব চেনা। কি ব্যাপার? আরো কিছু লেজার বডি চোখে পড়লো জিসানে, কিন্তু সে তো একটা বডি বানিয়েছিল। হাত থেকে রিমোট পড়ে গেল তার। জিসানের বানানো লেজার বডির মতো অর্পা মোনা আর পিয়ালের লেজার বডি এগিয়ে আসছে তার দিকে।
তোমার পিছনে কে? দেখো তোমার পেছনে কে?
ঈশান, ঈশান দেখো তোমার পেছনে কে?
এখানে শেষ হয়ে গেল আজকে কুয়াশার মূল কাহিনী, এবং আজকের কাহিনীর নাম বংশধর। বংশধর মূল ভাবনা শেখ ইকবাল আহমেদ রনি, নাট্যরূপ দিয়েছেন শেখ গুফতা আবিদ শাড়ি। আর যেসব চরিত্র যারা অভিনয় করেছেন নামগুলো বলে দিচ্ছি। মোনার চরিত্রে অভিনয় করেছে শাড়ি, অর্পার চরিত্রে নাদিরা, জিসানের চরিত্রে শাকিল, পিয়ালের চরিত্রে মঞ্জু, এবং কেয়ারটেকারের চরিত্রে রনি। আর অদ্ভুত সুন্দর চমৎকার সাউন্ড যেটা শুনছিলেন, অর্থাৎ এই কুয়াশার সাউন্ড এডিটর আমাদের সবসময় যিনি থাকেন খালিদ ভাই, পুরো কুয়াশা টিমকে অনেক অনেক ধন্যবাদ। অনেক বন্ধুরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, কুয়াশা সম্পর্কে যে কিছু যারাই লিখছে সবাই লিখছেন কুয়াশা টিমকে ধন্যবাদ, এবং সেটাই অনেক বড় প্রাপ্তি আমাদের জন্য। আজকে এবিসি রেডিও ফ্যান পেজ থেকে এসএমএস পড়ছি, এসএমএস না যারা লিখে পাঠিয়েছেন তাদেরকে পড়ছি। শুরুতেই প্রচুর এসএমএস চলে এসছে, অনেক অনেকে লিখেছেন। আমি আরোহী উষা লিখেছে, সে আছে, আই লাভ কুয়াশা লিখেছে শাকিল সরকার, আর ভালোই লাগছে লিখেছেন মোহাম্মদ মাহবুবুল আলম মেহেদি, আছি আপু লিখেছে সাদি আক্তার পিঙ্কি, আর এর বেশ আগে এসে গেছে
এত সুন্দর অভিনয় বাংলাদেশ বেতারেও হয়নি কখনো, লিখেছেন সোহাগ আহমেদ এমজি, অনেক ধন্যবাদ। আসলে খুব চমৎকার অভিনয় করেছেন সবাই। আর লিখেছেন রং তুলি, সে ভয় দেখাতে সবাইকে হু হু হা হা লিখেছে, লিখেছে আমি নিজেই ভূত। সালাউদ্দিন লাভলু লিখেছেন হাই আপু আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো আছি। শম্পা রানী লিখেছে আমি কিন্তু একটুও ভয় পাচ্ছি না। আর আলমগীর খান লিখেছে আপু আমি তোমাদের নতুন ফ্রেন্ড, আমি তোমার সব শো শুনি, কুয়াশা আমার প্রিয় শো, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ আলমগীর খান। মোহাম্মদ মিরাজ লিখেছেন অবশ্যই থাকবো। আচ্ছা ঠিক আছে, এতক্ষণ তো শেষ হয়ে গেছে, তারপরে থাকুন যতক্ষণে আমি পড়ছি সবাই যারা লিখেছেন। এফ রহমান জয় লিখেছে শামিন আপু আমি কুয়াশার দারুণ একজন ভক্ত, কুয়াশা না শুনলে আমার জীবন কাটতে চায় না, বাবা। জটিল লাগছে লিখেছে এস কে ফরিদা আতিফ, ভয় লাগছে অনেক লিখেছে হৃদয়হীনা আমি। আর কে প্রিন্স লিখেছে আই লাভ ইউ শামিন আপু, থ্যাংকস ফর দ্য স্টোরি, মোস্ট ওয়েলকাম। আর মোহাম্মদ সাব্বির হোসেন ইমরান লিখেছেন আই লাভ ইউ কুয়াশা, থ্যাংকস টু ইউ, থ্যাংকস, থ্যাংক ইউ সো মাচ শামিন আপু, তোমাকে আজকে দারুণ লাগবে মনে হচ্ছে, আর কুয়াশা শুরু তো হয়ে গেল, দারুণ লাগছে, ওকে। আর আছি বাট খুব একটা ভয় পাচ্ছে লিখেছে ইশরাত আহমেদ পপি, খুবই ভয় লাগছে শামিন আপি লিখেছে ভালোবাসার রাজকুমার রবি। দুই ভাই মিলে দুই বোনকে হত্যা করেছে, লাস্ট চিৎকারটা কেয়ার টেকারের লিখেছে মাসুম শাহরিয়ার সজীব না, একটু আগে লিখে ফেলেছেন এবং সঠিক হয়নি। আচ্ছা নতুন বন্ধু ফুল ফুল ফজল লিখেছে, আচ্ছা হাই শামিন আপু কেমন আছে, লিখেছে এম ডি ইউসুফ খান, ভালো আছি আমি, খুব ভয় লাগছে সুজন আহমেদ লিখেছেন। ইরফানুল হক লিখেছেন কাহিনী শুনে আমার ভয় লাগছে না, তার হাসি পাচ্ছে। প্রত্যাশা খান লিখেছে আপু অনেক ভয় লাগছে, আমি কুয়াশার নতুন শুনছি, ভয় লাগছে। ইঞ্জিনিয়ার মোয়াজ লিখেছেন, সোহাগ আহমেদ এমজি আবার লিখেছেন আল্লাহ মাফ করো মানুষের লোভ যেন না জাগে, আসলে লোভই হচ্ছে সবকিছু নষ্ট করার মূলে। সাইদাবাদ হীরা টেইলার্স আমি আমার বন্ধু ইউসুফ দুজন মিলে শুনছি, রাহিমা সুলতানা রুম্পা লিখেছেন ওয়াও। আচ্ছা এইদিকে যারা লিখেছেন ট্রিপল টু ওয়ানে তাদের তো পৌঁছে, তারা গ্যারেন্টি শেষ করে এখানে কয়টায় শুরু হবে, শুরু তো হয়ে শেষ হয়ে গেছে। জোস হচ্ছে লিখেছে আহসান হাবিব, খুব ভয় লাগছে শামিন আপু, একা অন্ধকার ঘরে শুনছি, আজকে ভূতের ঘটনাটা হবে আমার, কমেন্টসটা পড়ো প্লিজ। এটা লিখেছিলেন ফাস্টার বয় সজীব। আচ্ছা লিখেছেন আরো শুনছি কুয়াশা, শুনছি আর কুয়াশা শুনতেছি আর ভয় পাইতেছি, এটা লিখেছেন কে ফয়েজ আহমেদ। আচ্ছা ভালো লাগছে ফারিয়া মিম। আর শামিন আপু আজকে শো ফাইন, সোহেল রানা লিখেছেন, তমাল আহমেদ লিখেছেন আছি বাট ভয় করছে, আপু আমি আরাফ চিটাগাং এর পতেঙ্গাতে থাকি, আজকে এসএমএস টা করলাম, আই লাভ কুয়াশা আর তোমার ভয়েসটা খুব সুইট, অনেক ধন্যবাদ প্রিন্স আরাফ। আর আমার মিতা লিখেছেন শারমিন চিটাগাং থেকে, সেও সঙ্গে আছে তাই লিখে পাঠিয়েছে। প্রিন্স বাশার খান, প্রিন্স বাশার খান অনেক বলেছেন। সাবিহা জাহান ঐশী লিখেছে, আচ্ছা লিখেছে এম এ হোসেন চুমন, একটু একটু ভয় পাচ্ছে, আমি কুয়াশার খুব বড় বন্ধু আর আমি কখনো কুয়াশা মিস করি না, ভালো লাগলে পড়বেন, লিখেছে ইমন ইমন। আচ্ছা শারমিন আপু কেমন আছেন, এই প্রথম লিখলাম স্কাই নিয়ে। শারমিন আপু আজ একা শুনছি খুব ভয় পাচ্ছি। আর যে রাসেল কিং লিখেছেন, লিখেছেন মাহাদি হাসান ইমাম লিখেছে তোমাদের সাথে থাকবো কি করে, আমাদের এইখানে তো লাইন পাওয়া যায় না, ভেরি স্যাড। আচ্ছা এখন দেখে নেই চট করে যে ট্রিপল টু ওয়ানে কারা লিখেছে। মোহাম্মদ রাকেশ শেখ মিরপুর থেকে লিখেছে এক শারমিন আপু আজকের গল্পর কাহিনীটা বুঝতে পারা না, একদম খুবই চমৎকার না বুঝতে পারা কিছুই ছিল না। আকাশ চৌধুরী লিখেছে আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ। আর লিখেছে কুয়াশাতে লিখেছে পুতুল টঙ্গি থেকে, আই শারমিন আপু কেমন আছো, আপু তোমার কথা কণ্ঠে জাদু আছে, আচ্ছা আমি তোমার মতন যেহেতু যাই, আজকে ভীষণ ভয় লাগছে, ওরে বাবা থ্যাংকস টু কুয়াশা, মোস্ট ওয়েলকাম। আর রিয়াজ লিখেছে শাহজাহানপুর থেকে, লোভে পাপ পাপে মৃত্যু, একদম সঠিক। এবং শেষকালে সে যাদেরকে মেরেছিল তারাই ভূত হয়ে তাকে শেষ করে দিল। SMS পড়ছো না কেন? আমার খুব ভয় লাগছে, গল্পটা অনেক সুন্দর হয়েছে কিন্তু নাম তো পাঠাও নেই, কি করে পড়বো? নাম না পাঠালে তো পড়েও লাভ নেই কোনো। শরীফ লিখেছে, আজকে স্টোরিটা খুব ভালো লাগলো, আমি ফার্স্ট SMS করলাম, প্লিজ পড়বেন। আপু আমি লাসমিন, তুমি আমার SMS-টা পড়ো না কেন? গল্পের মধ্যে তো SMS পড়তে পারি না, গল্প শেষ হলে পরে SMS পড়ি। তোজো লিখেছে, আমি আপনাদের নিউ ফ্রেন্ড, আমাকে ওয়েলকাম করলে, ওয়েলকাম তোজো। ভৌতিক রাকিব লিখেছে, কুয়াশা সিমস টু বি দ্য বেস্ট। ওকে, তাসমিন লিখেছে, তাসমিম আই এম সরি, হাই আপু কেমন আছো? খুব ভয় করছে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস কুয়াশা টিম। আচ্ছা, ফ্যান্টাস্টিক স্টোরি বাই দ্য ওয়ে, মাই আন্টস হাউস ইজ হন্টেড বাই আ জিন, আই থিঙ্ক ইটস ব্ল্যাক ম্যাজিক, ইথিকা। জানি না বাবা, আমার নিজেরই খুব ভয় লাগে এগুলো শুনলে। থ্যাংক ইউ ইথিকা। আর আর কে, কুয়াশা অসম হয়েছে, ফারিয়া লিখেছে চিটাগং থেকে, থ্যাংক ইউ ফারিয়া। আরাফ গুলশান দুই থেকে লিখেছে, আপু একটা ব্যাপার বুঝলাম না, মোনাকে গলা চেপে মারার সময় পিয়ালের কণ্ঠটা কাঁপছিল, মঞ্জু পিয়ালের চরিত্রে অভিনয় করছে, মঞ্জু ভাইয়ের কণ্ঠ ছিল একই, না বুঝতে পারার কিছুই ছিল না, একই একই ব্যক্তি ছিল। ডেঞ্জার জয় লিখেছে, আমি মিরপুর পল্লবী থেকে, আপু একটা FM শুনছি তবে খুব একটা ভয় লাগছে না, আমি জান্নাত চিটাগং এ থেকে আসছি, আজকের কাহিনীটা খুব নাইস, আই লাভ কুয়াশা। ওকে, এনায়তপুর থেকে লিখেছে নূপুর, আপু আমি ভীষণ ভয় পেলাম, থ্যাংকস কুয়াশা টিম। আর আর বর্ষা লিখেছে চিটাগং থেকে, ডিয়ার আপু তোমার, আমার তো ভয় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, যাত্রা বাড়ি থেকে আবির দেখেছে, আপু তোমার পেছনে কে? আমার পেছনে কেউ নেই, এগুলো বলো না। নাইম লিখেছে, আপু তুমি অ্যানাবেল মুভিটা দেখেছো? না দেখিনি, দেখবো, আমি শুনেছি যতজন দেখেছে আমার পরিচিত তারা কেউ রাতের বেলা বাতি নিভিয়ে ঘুমাতে পারে না, আমি খুব এই 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 উইকের মধ্যেই দেখবো, আমি দেখবোই দেখবো, থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। এমডি ওরিয়েন্ট লিখেছে হাটহাজারি থেকে, ভেরি নাইস স্টোরি বাট আনন্দের চেয়ে ভয় বেশি, তো ভয় আনন্দের তো কোনো বিষয় নেই, তবে ভয় পাওয়ার মধ্যে এক ধরনের আনন্দ আছে, মানে যেটা এক্সপেক্ট করছে তুমি যে ভয় জিনিসে ভয় পেতে হবে, তো সেটা না হলে তখন কিন্তু আনন্দ লাগে না, সেই ক্ষেত্রে কুয়াশা আনন্দ দেয় সবাইকে, কারণ কুয়াশাতে ভয় থাকে এবং ভয় দেখায়, ভয় লাগে তখনই আনন্দটা হয়। রাকিবুল আলম রাজু চিটাগং থেকে, সে ভয় পায়নি, অনেক ধন্যবাদ, তারপরে শুনছিলেন সে কারণে। আর 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 কে, রিফাত তানজিন লিখেছে চিটাগং থেকে, আপু আমরা দুই বোন একসাথে শুনছি, খুবই ভয় লাগছে, উই লাভ কুয়াশা এন্ড কুয়াশা টিম, কুয়াশা ইজ দ্য বেস্ট, কুয়াশা ইজ দ্য, হ্যাঁ ইয়েস, থ্যাংক ইউ। তুষার লিখেছে মিরপুর থেকে, হাই আপু একাই বলে, একেই বলে, আচ্ছা লিখেছেন এমন ভাবে একাই বলে, আমি তাই পড়ছি, আচ্ছা একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু, একেবারে সঠিক। আশিক লিখেছে সোনাগাজী থেকে, ফেনি থেকে, ঘটনাটা খুবই ভয়ঙ্কর হলো, আমার তেমন ভয় লাগেনি। আচ্ছা এশা লিখেছে, সো ডেঞ্জাস্টিক, ইউ গাইজ আর রিয়েলি এক্সিলেন্ট, থ্যাংক ইউ, ফ্যান্টাস্টিক আর ডেঞ্জারাস থেকে ডেঞ্জাস্টিক, এটা ভালো ওয়ার্ড শিখলাম এসা তোমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। অনু লিখেছে মিটফোর্ড থেকে, যেমন কর্ম তেমন ফল, সঠিক। আর বিবিদ লিখেছে খিলগাঁও থেকে, ও আপি কি গল্প শুনাইলা, গল্পটা চরম হয়েছে বাট আজ আমার একটু বেশি ভয় লাগেনি কিন্তু থ্যাংকস কুয়াশা টিম এবং এবিসি রেডিওকে। ওকে, সিফাত লিখেছে বোয়ালখালী থেকে, শামিন আপু খুব ভয় লাগছে, হাত পা মুভ করতে পারছি না, ইভেন SMS এর লেটার টাইপ করতেও পারছি না, ইটস রিয়েলি ভালো করে দেখি হরর অ্যান্ড ফিয়ারফুল। আর জান পাখি মতলব থেকে লিখেছে, চাঁদপুর মতলব চাঁদপুর থেকে লিখেছে, স্টোরিটা অনেক অসম, মোটামুটি ভয় পাচ্ছি, আরো অসম স্টোরি চাই, কুয়াশা টিমকে থ্যাংকস, ওকে গুড নাইট, ওকে গুড নাইট। মোহাম্মদ কায়সার কাশফি লিখেছে চিটাগং থেকে, ছোট থেকে অনেক পুরনো বাড়িতে গেছি, তোমাদের পেছনে কে এই ওয়ার্ডটা শুনলে ভয় লাগে, আওয়াজ অলওয়েজ সাউন্ড এফেক্ট অসম, থ্যাংকস কুয়াশা টিম, অবশ্যই স্পেশাল থ্যাংকস খালিদকে। আর শামিন আপু, আজ আমি ভীষণ অসুস্থ, তবুও কুয়াশা মিস হয়নি, শরীর খুব খারাপ, সবাইকে বলো আমার জন্য দোয়া করতে প্লিজ। মোহাম্মদ আনিসুর রহমান, চিটাগং পটিয়া থেকে। আমি খুব দোয়া করছি আনিসুর রহমান, আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, সবাই যারা শুনছে আপনার জন্য নিশ্চয়ই দোয়া করবে। আর লিখেছেন, এটা কি শামিম হোসেন, তাসমিন হোসেন, আজকের কাহিনীটা অনেক সুইট হয়েছে। আচ্ছা, ভালো কথা। বিপন লিখেছে চিটাগং মেডিকেল কলেজ থেকে, হাই শামিন আপু, কেমন আছেন? আপনি তো ভয় করেন না, সেজন্য আমিও ভয় করি না, না ভয় পাই না, হবে ভয় করব কয় কি করে, আবার ভয় করা যায় না, ভয় পাওয়া যায়। আর প্রিয়া লিখেছে নোয়াখালী থেকে, আপনি কি কাহিনী শোনাইলা, ভয়ে টাস্কি খায়া গেলাম। আচ্ছা, এটা লিখেছে কালাম চিটাগং থেকে, আপু আমি পানি খেতে যেতে পারছি না, মনে হয় কেউ যেন পেছনে আছে, অসম স্টোরি, থ্যাংকস জামিন আপু অ্যান্ড থ্যাংকস টু অল ক্যারেক্টার্স অ্যান্ড এবিসি টিম। ওকে, আর লিখেছেন গ্রেট স্টোরি, গুড লাক, নাম নেই, অনেক বাসাবো থেকে, আপু আমার মনে হয় জিসান দোষীটা অনেক আগে পাঠিয়েছে, তখন শেষ হয়নি, কিন্তু না বোধ হয় একটা আগে পাঠিয়েছে, এটা ঠিক বোঝা গেল, কিন্তু আমি কিন্তু প্রথমে যখন আমি পড়ি কাহিনীটা, আমি ভুলেও ভাবতে পারিনি যে জিসান করেছে, এমন ভাবে কাহিনীটা লেখা হচ্ছে যে আমরা সবসময় ধরে নিয়েছিলাম যে কেয়ারটেকারই বোধ হয় এর পেছনে আছে, বা কেয়ারটেকারই হচ্ছে আসল ব্যক্তিটা, কিন্তু আসলে কেয়ারটেকারের কথা কিন্তু কিছুই লেখা নেই, কেয়ারটেকার হয়তো জড়িত ছিল জিসানের সঙ্গে, কারণ তার পক্ষে তো একাই কাজটা করার সম্ভব ছিল না, আগে ভাগে থেকে তাকে এখানে আসতে হয়েছে সব ব্যবস্থা করতে, সেই ক্ষেত্রে তারপরেও জিসানের কথা একেবারেই মনে হয়নি আমার। হ্যাঁ, কিম লিখেছেন কক্সবাজার থেকে, হাই আপু কেমন আছেন, আজকের গল্পটা শুনে খুব ভালো লেগেছে, আই লাভ কুয়াশা। ওকে, সিনিয়া সেতু লিখেছে, জাস্ট অসম, আমি তো সেতু ভাইয়ের প্রেমে পড়ে গেছি, আজকের স্টোরিটা খুব ভালো হয়েছে, সেতু ভাইয়ের জাস্ট অসম, ঠিক আছে, সেতুকে জানিয়ে দেবো সিনিয়া যে তুমি তার প্রেমে পড়েছ, আর অবশ্যই তাকে ধন্যবাদ জানিয়ে দেবো, তোমার কন্ট্যাক্ট করে দেবো তোমার মেসেজ। সোহাগ লিখেছে ইস্পাহানি কালুরঘাট থেকে, আমার ফ্যান, এক্সাম, আমি না সরি সোহাগ, আমি না আপনি একটু অগোছালো হয়ে গেছে লেখা, আমি ঠিক পড়তে পারিনি, আপনি যদি আবার লিখে পাঠান তাহলে আমি পড়ে দেবো। আর সন্দীপ থেকে লিখেছেন, শামিন আপু, অ্যানি লিখেছে, শামিন আপু আমি অ্যান আমার লাভার সুজিতকে একসাথে নিয়ে কুয়াশা শুনছি এবং খুব ভয় লাগছে, উই লাভ ইউ শামিন আপু অ্যান্ড এবিসি রেডিও, থ্যাংক ইউ সো মাচ অ্যানি এবং তোমার লাভার সুজিত, দুজনকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা, শুভেচ্ছা রইল তোমাদের জন্য। আচ্ছা, আর আর কে কে, আর লিখেছে নিহা চিটাগং থেকে, আপু আপনার পেছনে সাদা শাড়ি পরে লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু খুব খারাপ, কিন্তু আমাকে ভয় দেখালে আমি আর আসবোই না কুয়াশাতে। রিনা লিখেছে চিটাগং থেকে, কুয়াশা অনেক ভয় লাগছে। আচ্ছা, চিটাগং থেকে ইউসুফ লিখেছে, অসম কাহিনী আপু, অনেকদিন পর শুনছি, এতদিন কোন কেন যে মিস করলাম, ইস মিস করলেন বলে কোন ঠিক হবে না, আপনি চাইলে পুরনো গুলো শুনে নিতে পারেন, আপনাকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে, ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইটে আমি লিঙ্কটা বলে দিচ্ছি, abcradiobd.fm, এখানে গিয়ে আপনি দেখবেন সংগ্রহশালা বলে একটা লেখা আছে, সেখানে ক্লিক করলে আমাদের সমস্ত আয়োজনের সব এপিসোডগুলো সেখানে দেওয়া আছে, অন্যান্য আয়োজনও আছে, আপনি কুয়াশার সব কটা পর্ব সেখান থেকে শুনতে পারবেন, যেগুলো আগে হয়ে গেছে, যেগুলো আপনি মিস করেছেন। নিহার লিখেছে চিটাগং থেকে, আপু আপনার পেছনে, আবারও সেই নিহার, আমাকে আমি আবার সেটাই করছি বারবার। নীরব লিখেছে মিরপুর থেকে, হাই শামিন আপু কেমন আছো, আমি ঢাকা কমার্স কলেজে পড়ি, আগামীকাল এক্সাম, বাট তোমাকে শুনছি, আমার জিএফ সাথীও সাবাস থেকে তোমাকে শুনছে, বাহ খুব খুশি হলাম, আর একজন যদি এতগুলো এস এম এস পাঠান আপনারা, তাহলে অন্য অন্যদের এস এম এস কিন্তু আসতে দেরি হয়, একই কথা তো অনেকবার লিখে পাঠালে কি হবে, একবারই তো পড়বো আমি, একটা যদি 100 বার পাঠান সেক্ষেত্রে এত টাকাও কিন্তু নষ্ট হচ্ছে, তাই না, আর আমি তো একবারই পড়বো একই লেখা যখন, সুতরাং একটা লেখা একবারই পাঠাবেন, আমি সবার এস এম এস টা পড়বার চেষ্টা করি কুয়াশাতে। শামিন আপু আমি রামপুরা থেকে রিয়াজ বলছি, কুয়াশাকে আমি অনেক ভালোবাসি। রংপুর বয় লিখেছে খুব বেশি ঠান্ডা লাগছে স্বামী, আপনি গরম কাপড় চাপান গায়ে, ঠিক হয়ে যাবে, ঠান্ডা কম লাগবে। আপনি কি ঢাকায় আছেন বা এমন কোথাও আছেন যেখানে ঠান্ডা পড়েছে বেশি? শীত কিন্তু পড়ে গেছে, একটু রাতের বেলা সেটা টের পাওয়া যায়, আর বিশেষ করে গাছপালা ঘেরা জায়গায় গেলে তখন বোঝা যায় যে শীত। বলছে যে আমি আসছি সামনে। চিটাগং থেকে মোহাম্মদ মনিফ হোসেন, আজকের কাহিনীটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আরো লিখেছেন, লিখেছেন কে, কক্সবাজার থেকে দীপঙ্কর, শুধু নাম লিখেছেন আর কিছু লিখেননি। শাহিদ লালবাগ থেকে লিখেছে, আপু তোমার জন্য আর পুরো কুয়াশা সহ এবিসি পরিবারকে শুভকামনা, বেঁচে থাকো তোমরা হাজার বছর আর আমরা পাবো হাজার এপিসোড। সো সুইট, থ্যাংক ইউ শাহিদ, থ্যাংক ইউ সো মাচ। আর চেষ্টা করবো সবসময় সব আয়োজন থেকে তোমাকে এবং আপনারা যারা শুনছেন সবাইকে আনন্দ দিতে, এটাই হচ্ছে এবিসি পরিবার, এবিসি রেডিওর উদ্দেশ্য, এবং তাহলেই আমাদের টিকে থাকাটা সার্থক হবে বা থাকাটা সার্থক হবে আপনাদের সঙ্গে। আর লিখেছেন পুতুল, পুতুল একটা পড়েছি, বিথি লিখেছে মানিকগঞ্জ থেকে, আপনি তুমি কেমন আছো, আজকের কুয়াশা স্টোরিটা অনেক সুন্দর ছিল, আমি তো ভীষণ ভয় পেয়েছি, আপনি পিয়ালের অভিনয়টা কে করেছেন, পিয়ালের চরিত্রে অভিনয় করেছেন মঞ্জু। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক, আজকে বিদায় নিচ্ছি, আমার সঙ্গে আবারও কথা হচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, আগামীকাল গান হচ্ছে তারা রামপামে রাত 9টা থেকে 11টা পর্যন্ত, আমি এবং রেহান থাকছি আপনাদের সঙ্গে, ডোন্ট মিস দ্য তারা রামপাম। আর আজকে কুয়াশা এই পর্যন্তই থাকুক, তারা বাই বাই, গুড নাইট। This track was downloaded from FusionBD.com.